নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেই। আজ রাতের মধ্যেই আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে আর জানাজার নামাজ আমাদের গ্রামেই অনুষ্ঠিত হবে। অ্যাম্বুলেন্সে আমাকে ও আমার মামাতো ভাই সিয়ামকে বসিয়ে দেয়া হয় আর বাকিরা অন্য আরেকটি গাড়িতে চড়ে রওনা দেয়। টাঙ্গাইল শহর থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ ধুম করে একটা আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশ ঠিকঠাক আছে কিনা দেখতে চাই। গাড়ির পেছনের দরজা খুলতেই দেখি লাশের মুখ থেকে কাপড় সরে গেছে। ড্রাইভার ও সিয়াম ভয়ে ভেতরে গিয়ে মুখটা ঢেকে দিতে নারাজ। বেগতিক, কি আর করার, বাধ্য হয়ে আমাকেই ভিতরে যেতে হয়। লাশের কাছে গিয়েই দেখতে পাই মামার লাশের জায়গায় শুয়ে রয়েছে সামাহাতে জাদুকর। কর্কশ কণ্ঠে যেন বলে ওঠে, জুনায়েদ প্রস্তুত হ।
আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি জানি যে আমার মতো আপনারাও অপেক্ষা করছিলেন জুনায়েদ হুজুরের ঘটনার জন্য। আজকে আবার সময় হয়েছে সেই ঘটনা পড়ে শোনানোর, কারণ আমরা হাতে পেয়েছি মোহাম্মদ ইয়াসিনের লেখা জুনায়েদ হুজুরের ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোন একটি জায়গা থেকে। আজ জুনায়েদ হুজুরের ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনায় হওয়া ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরুর পূর্বে একটু মনে করিয়ে দেই গত পর্বে কি হয়েছিল। গত পর্বে আমরা শুনিয়েছিলাম জুনায়েদ হুজুর কবরস্থানের মধ্যে আটকা পড়েছিলেন এবং তার সাথে দেখা হয়েছিল সামাদ জাদুকরের, এবং সামাদ জাদুকর ফিরে এসেছে তার পুরনো অপমানের প্রতিশোধ নেয়ার জন্য। জুনায়েদ হুজুর সেই কবরস্থান থেকে বের হওয়ার পর কেটে যায় প্রায় এক মাস, আর এইখান থেকেই শুরু হয় ঘটনাটির দ্বিতীয় পর্ব। ঘন কালো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমি একাই হেঁটে চলেছি, বলছেন জুনায়েদ হুজুর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দূর থেকে একটা চিৎকার আমার কানে আসে। এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গিয়েছিলাম, ভয়ে আমার পা কাঁপছিল। আমি দিক বেদিক হয়ে ছোট আরম্ভ করি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমি পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার মুখ থেকে কোনো শব্দ বের হল না, গায়ে কোনো জোর পাচ্ছিলাম না। পড়ে থাকা অবস্থায় মাথাটা একটু উঠিয়ে চারপাশের চোখ বুলালাম। দেখতে পেলাম আমার ঠিক সামনে গ্রামের সেই কেন্দ্রীয় কবরস্থান। আর একটু ভালো করে তাকাতেই দেখলাম একটা লোক কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে। এবার আমি আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করলাম। একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে সামাদ জাদুকর। আমাকে দেখে অট্ট হাসিতে সে মেতে উঠল। আমি আর নড়াচড়া করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি মূর্তির মতো শক্ত হয়ে গিয়েছি। হঠাৎ এক লাফে আমি বিছানায় উঠে বসি আর আমার স্বপ্ন ভেঙে যায়। গলাটা শুকিয়ে একেবারে কাঁচ। রাত তখন আনুমানিক 2:43। বুঝতে পারলাম পাশের টেবিলে পানির জগটা খালি। কি আর করার, উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাঁটা দিলাম ডাইনিং এর দিকে। ডাইনিং টেবিলে এসে ঢক ঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে ফেললাম। হঠাৎ আমার চোখ যায় রান্নাঘরের দিকে, চুলাটা জ্বালানো, কিন্তু এত রাতে রান্নাঘরে কে? এক পা দুই পা করে এগিয়ে যাই রান্নাঘরের দিকে, দেখি মা রান্নাঘরে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। মা, এত রাতে তুমি কি রান্না করছো, এখনো ঘুমোনি? মা আমাকে দেখে কোনো উত্তর দেয়নি। এভাবে কয়েকবার জিজ্ঞাসা করলাম, কিন্তু মা আমার কথায় কোনো পাত্তাই দিল না। শেষ পর্যন্ত কথার উত্তর না পেয়ে যেই আমার ঘরের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই কেউ আমার পায়ে সজোরে কামড় বসিয়ে দেয়। আমি এক চিৎকার দিয়ে নিজের দিকে তাকাতেই দেখি মায়ের মতোই কোনো একজন, কিন্তু মা নয়, সে হল সামাদ জাদুকর। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করি আমার বিছানায়, মা বাবা সহ আমার সাত জিনেরা আমার পাশেই দাঁড়িয়ে। পায়ে হাত দিয়ে বুঝতে পারি সেখানে না কোনো ব্যথা আর না কোনো কামড়ের দাগ রয়েছে। আমি জানতে চাই আমার কি হয়েছে। মা বলে, কাল রাতে হঠাৎ তোর চিৎকারের আওয়াজ শুনতে পাই, তাড়াতাড়ি ডাইনিং এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে রয়েছিস, বলতো কি হয়েছে? আমি কোনো কথা বলতে পারলাম না, বাবাকে চিন্তা করতে মানা করি আর তাদের নিজ নিজ কাজে পাঠিয়ে দেই। আর দেরি না করে আমার জিনদের সাথে আলোচনায় বসি আর আমার সাথে ঘটা সমস্ত ঘটনা তাদের খুলে বলি। ইসমাইল বলে, হুজুর, সামাদ জাদুকর যখন এই গ্রামে এসেছিল তখনই সে অনেক বয়স্ক লোক ছিল, তারপর তাকে বন্দি করা হয়। আর এত বছর কেটে গেছে, তার বেঁচে থাকাটা কোনো যুক্তিযুক্ত কথা হবে বলে তো মনে হয় না। ইদানিং আপনার মাথার উপর দিয়ে অনেক কাজের চাপ যাচ্ছে, তাই হয়তো এলোমেলো কিছু দেখেছেন। সকলেই ইসমাইলের কথার সাথে একমত হল। আমিও এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা বাদ দিলাম। হঠাৎ খবর আসে আমার আপন বড় মামা মারা গিয়েছেন। তিনি সেই টাঙ্গাইলে বসবাস করেন আর টাঙ্গাইল থেকে আমাদের গ্রামে যেতে আসতে প্রায় 14 ঘন্টার মতো লাগে। তাই দেরি না করে আমরা সকলে রওনা দিই টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইলে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8:17 বেজে যায়। আমরা দেরি না করে লাশ গোসল দিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই। আজ রাতের মধ্যেই আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে আর জানাজার নামাজ আমাদের গ্রামেই অনুষ্ঠিত হবে। রাস্তা যাতে কোনো সমস্যা না হয় তাই অ্যাম্বুলেন্সে আমাকে ও আমার মামাতো ভাই সিয়ামকে বসিয়ে দেয়া হয় আর বাকিরা অন্য একটি গাড়িতে চড়ে রওনা দেয়। টাঙ্গাইল শহর থেকে বের হয়ে আমরা এক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ থাম করে একটি আওয়াজ হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আমরা অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশ ঠিকঠাক আছে কিনা দেখতে যাই। গাড়ির পেছনের দরজা খুলতেই দেখি লাশের মুখ থেকে কাপড় সরে গিয়েছে। ড্রাইভার ও সিয়াম ভয়ে ভেতরে গিয়ে মুখটা ঢেকে দিতে নারাজ। বেগতিক, কি আর করার, বাধ্য হয়ে আমাকেই ভেতরে যেতে হয়। লাশের কাছে যেতেই যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই মামার লাশের জায়গায় শুয়ে রয়েছিল সামাদ জাদুকর। ভয়ে আমার পিঠ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। সামাদ জাদুকর রক্ত মাখা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সে কর্কশ কণ্ঠে বলে উঠল, জুনায়েদ, প্রস্তুত হ, খুব শীঘ্রই তোকে এরকম লাশ বানিয়ে প্রতিশোধ নেব। এই বলে সে হাসি দিয়ে উঠল। আমি একটা চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে আসি। সিয়াম আমাকে বলে, জুনায়েদ ভাই, কি হলো, তুমি ওই চিৎকার দিলে কেন, খারাপ কিছু দেখেছো নাকি? ওই আসলে বাতাসে কাফনের কাপড়টা নড়ে উঠেছিল, তাই আর কি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এক কাজ কর, তুই আর ড্রাইভার ভাই মিলে মুখটা ঢেকে দিয়ে আয়, আমি এখানে আছি। আসলে আমি তাদের আসল কাহিনী বলিনি যদি তারা ভয় পায়। সিয়াম বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, আমরা গিয়ে লাশের মুখটা হয় ঢেকেই দিয়ে আসি। এই ঘটনাটি ঘটার পর থেকে বিষয়টা আমি আমলে নেই, কিন্তু এখন কিছুই করা যাবে না। আগে গ্রামে যাই, তারপর ইসমাইলের সাথে আলোচনায় বসতে হবে। জুনায়েদ হুজুর টাঙ্গাইল আসার পূর্বে তার জিনদের গ্রামেই রেখে আসেন, যার জন্য রাস্তায় এত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা আবার রওনা দিই আমাদের গ্রামের উদ্দেশ্যে। আমি অ্যাম্বুলেন্সের জানালার পাশেই বসেছিলাম। রাত তখন 1:22। তন্দ্রায় হালকা একটু চোখটা বুঝে আসছে। হঠাৎ আমার বাম কানে কেউ ফিসফিস করে বলছে,
জুনায়েদ চোখটা একটু খোল, জানালার বাইরে দেখ, তোর মৃত্যুর দূত চলে এসেছে।
আমি চোখ আধো খোলা অবস্থায় জানালার বাইরে তাকালাম, দেখলাম আমাদের গাড়ির একই গতিতে একটা অবয়ব ভেসে চলেছে। ভালোভাবে তাকাতেই দেখতে পেলাম সামাদ জাদুকর। আমি চোখ বন্ধ করে আবার খুললাম, এইবার তাকাতে কাউকে দেখতে পেলাম না। আমি ভয়ে মনে মনে আয়তেল কুরসি পড়া শুরু করলাম। আমরা যখন যমুনা সেতুর ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছালাম, দেখতে পেলাম গাড়ির সামনে কুচকুচে কালো বেড়াল। ড্রাইভার জোরে ব্রেক করল, কিন্তু ততক্ষণে বেড়ালটি গাড়ির চাকার নিচে চলে গেল। আমরা গাড়ি থেকে নামার সাহস পেলাম না। এবার আমি ড্রাইভারকে বলি, গাড়ি জোরে ছোটাও, যাই হয়ে যাক গ্রামে যাওয়ার আগ পর্যন্ত গাড়ি থামাবে না। সারা রাস্তা কোরআন তেলাওয়াতের অডিও শুনতে শুনতে বাড়ি পৌঁছাই। আল্লাহ রহমতে রাস্তায় আর তেমন কোনো সমস্যা হয় না। লাশ দাফনের সময় কেন যেন আমার মনে হচ্ছিল আমার মামাকে নয় বরং আমাকে দাফন করা হচ্ছে। যাই হোক, আর দেরি না করে সেদিন রাতেই আমার জিনদের সাথে আলোচনায় বসে এবং সব ঘটনা খুলে বলি। ইসমাইল বলে,
হুজুর, এই বিষয়ে আপনাকে আগেই বলেছি, কিন্তু আপনি বারবার সামাদ জাদুকরকে দেখতে পাচ্ছেন, বিষয়টা ঠিক হচ্ছে না।
এবার আদনান বলে,
হুজুর এক কাজ করতে পারেন, আপনার মধ্যে খারাপ কিছু আছে কিনা তা আমলের মাধ্যমে পরীক্ষা করুন।
শ্রোতা বন্ধুদের এই জিন পরীক্ষার আমলটা বলে দেই। এক গ্লাস পানির মধ্যে কিছু আয়াত পড়ে ফু দিয়ে পানিটা খেতে হবে। যদি পানিটা তিতা লাগে তার মানে জিনের আসর আছে, আর যদি টক লাগে তার মানে কালো জাদু করা হয়েছে, আর যদি সাধারণ পানির মতোই লাগে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পানি পান করার পর খেতে সাধারণ পানির মতোই লাগলো, তার মানে আমি সুস্থই আছি। ইসমাইল বলল,
হুজুর আপনি এই বিষয়টা নিয়ে এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
কি আর করার, বিছানায় এসে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2:34। বিকট একটি আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তুড়ি ঘড়ি করে উঠে বাইরে এসে দেখি সব ঠিকঠাক আছে। হঠাৎ চোখ যায় বাড়ির উঠোনে থাকা বড় গাছটির দিকে। আমি দেখতে পাই বড়ই গাছটার নিচে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা রাখা। আমি আস্তে আস্তে জিনিসটার দিকে এগিয়ে যাই। কাছে যেতেই দেখতে পাই ওই জিনিসটা আর কিছু না, একটা কাফনে মোড়ানো লাশ। ভয় আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি হালকা করে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি কাপড়ে মোড়ানো লাশটা আমার নিজের। এক লাফে দুই পা পেছনে ফিরে আসি, কিন্তু এবার আমার আর ভয় লাগছিল না, বরং রাগ হচ্ছিল। কার এত বড় সাহস যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? এবার নিচ থেকে এক মুঠ মাটি নিয়ে তিন কুল পড়ে মাটিতে ফু দিয়ে লাশটার গায়ে ছুড়ে মারি। পলকের মধ্যে লাশটা অদৃশ্য হয়ে যায়। বুঝতে বাকি রইল না খুবই জিনেরা এরকম কাজ করছে, যদিও এরকম ঘটনা নতুন কিছু না। যাই হোক, সেদিনের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। ঘুমটা ভাঙল চেঁচামেচিতে। বাইরে এসে আব্বাকে বললাম,
কি হচ্ছে, এত শোরগোল কিসের?
আব্বা বলল, ওই পাশের গ্রামের মতিন চাচাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। মতিন চাচার মাথা বাদে পুরো শরীরকে নাকি টুকরো টুকরো করে মারা হয়েছে। শুনলাম পুলিশ এসেছে। ঘন্টা দুয়েক পর মতিন চাচার গ্রামের বড় মসজিদের ইমাম সাহেব আমাদের বাড়িতে এলেন।
আসসালামু আলাইকুম, হুজুর বাড়িতে আছেন?
ওয়ালাইকুম সালাম, কে
ইমাম সাহেব নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। হুজুর একটা বিষয় জানতে আপনার কাছে এলাম।
কি জানতে চান বলুন।
আচ্ছা হুজুর, এই যে মতিন চাচা মারা গেলেন, আপনার কি মনে হয় ওনার মৃত্যুটা একটু অদ্ভুত না?
আসলে ইমাম সাহেব, স্বাভাবিক মৃত্যু তো আর একরকম হবে না সবার। হয়তো তিনি কোন রকমের নাজায়েজ কাজে লিপ্ত ছিলেন, তাই এইরকম একটা মৃত্যুর সম্মুখীন হয়েছেন।
হুজুর একটা জিনিস, আপনার গ্রামে আসার সময় এই কবরস্থান চিনেন না, ওই যে কেন্দ্রীয় কবরস্থান, ওইখানে আমি সামাদ জাদুকরকে দেখেছি, যাকে 5 বছর আগে আপনাদের গ্রামে দেখেছিলাম। প্রথমে মনের ভুল ভেবে চোখ সরিয়ে নিয়েছিলাম, কিন্তু সামাদ জাদুকর আমার নাম ধরে ডাকার পরে আর কোন সন্দেহ রইল না।
এরপরে ইমাম সাহেবের সাথে সেটা নিয়ে কথা হল। তো ইমাম সাহেব চলে যাওয়ার পর সামাদ জাদুকরের বিষয়টা আমি আমলে নেই, কিন্তু ইসমাইলকে বললে সে গুরুত্ব দেয় না। উপায় না পেয়ে আমার ওস্তাদ মাওলানা আলী হোসেন সাহেবের কাছে যাই। বাসে করে রওনা দিলাম আমার ওস্তাদের বাড়ির উদ্দেশ্যে। বাসে বসে ভাবছি, আল্লাহর রহমতে অনেক জিনে ধরা রোগীকে সুস্থ করলাম, কিন্তু আজ আমার জীবনে এক অজ্ঞাত লোকের জন্য বেঁচে থাকাই দায় হয়ে যাচ্ছে। যাই হোক, বিকেল চারটা নাগাদ আমি ওস্তাদের বাড়িতে এসে পৌঁছাই। ওস্তাদের বয়স আনুমানিক 78 বছর। রুমে গিয়ে ওনাকে সালাম দিলাম।
আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছাত্র জুনায়েদ।
হুজুর ভারী কণ্ঠে বললেন,
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। জুনায়েদ বাবা, কেমন আছিস? আজ কত বছর পর দেখা করতে আসলি।
উস্তাদ, এক মহা সংকটে পড়ে আপনার কাছে আসা, আমার বিশ্বাস আপনি পারবেন আমার সমস্যাটা সমাধান করতে।
ঠিক আছে, বল কি সমস্যা হয়েছে।
এই পর্যন্ত যা যা আমার সাথে ঘটেছে সব হুজুরকে খুলে বললাম। সব শুনে বললেন,
সবই তো শুনলাম, তবে আমি কিছুই করতে পারবো না। আমি আমার জিন জুলহাসকে ডাকি, আশা করি সে তোর এই সমস্যার সমাধান করতে পারবে।
আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ওস্তাদজি মনে মনে কি যেন পড়তে শুরু করলেন। এটা আওয়াজ হল, এবং আওয়াজের মাধ্যমে ওস্তাদজির পাশের রুমের দরজা খুলে গেল। একটা আলোক রশ্মি ঘরে প্রবেশ করল। ওস্তাদজি বলে উঠলেন,
জুলহাস, হে হচ্ছে আমার ছাত্র জুনায়েদ, সে বিপদে পড়ে আমার কাছে এসেছে। দেখো তুমি যদি পারো এই সমস্যার সমাধান করতে।
এবার মিষ্টি সুরে জুলহাস বলে উঠল,
হুজুর আমি সব শুনেছি। জুনায়েদ হুজুর ও তার 7 জিনের ওপরে ভ্রম জাদু করা হয়েছে।
যারা জানেন না এই ভ্রম জাদু কি, তাদের উদ্দেশ্যে বলছি, মানে ধরুন যে কোনো অস্বাভাবিক ঘটনা, সাধারণ সমস্যা মনে করে আমলে না আনে। যে জাদু করে সে ইবলিসের মাধ্যমে জাদু করে। খোদ ইবলিসের শয়তান এই কাজে নিয়োজিত, আর সুযোগ পেলেই যার উপরে জাদু করা হয়েছে তাকে হত্যা করা হয়। এই জাদু মূলত 4টি কালো কুচকুচে কাক ও 2টি বিড়ালকে বলি দিয়ে সেই রক্ত সাদা পেঁচার গায়ে লাগিয়ে দেয়া হয়। তাহলেই এই ভয়ঙ্কর আমল সম্পূর্ণ হয়। আর সবচেয়ে বড় কথা হল, যার উপরে জাদু করা হয়েছে সে কোনো খারাপ জিনকে দেখতে পায় না। জুলহাস আরো বলে,
যদি এই জাদু কাটানো না যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে।
জুলহাস এটা বলে চলে যায়। ওস্তাদ আমাকে বললেন,
জুনায়েদ সবই তো শুনলে, যাও এইবার গিয়ে এই জাদুটা কাটাও। আর হ্যাঁ, এই কাজে তোমার 7 জিনকে সাথে রেখো।
এরপর আমি চলে আসি বাড়িতে, এসে আমার 7 জিনদের সাথে আলোচনায় বসি এবং সব কথা খুলে বলি। সকলের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। নিস্তব্ধতা ভেঙে ইসমাইল বলল,
হুজুর এর মানে আপনার সাথে সাথে যা ঘটেছে সেগুলো কোনো মনের ভুল নয়, বরং সত্য। তাহলে আর কি করার, জাদু ভাঙানোর জন্য সেই ভয়ঙ্কর আমল শুরু করতে হবে।
তো আমল শুরু করতে হবে এক শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত। এক কথায় এক সপ্তাহ টানায় আমল চলবে। এই আমলে যারা জাদুতে আক্রান্ত তারা 7 বার সূরা
কোন একটা সূরা পড়বে, এবং তারপরে তিনি নিয়ম কি বলেছেন সেই নিয়মটি আমি আর বললাম না। তারপরে তিনি বলছেন,
ঘটনায় ফিরে আসি, আমিও আমার 7 জিনেরা একটা পরিত্যক্ত বাড়িতে চলে আসি আমলটি সম্পূর্ণ করার জন্য। প্রথম দিন শুক্রবার, বাড়িটি ছিল দোতলা। সিদ্ধান্ত হল দ্বিতীয় তলাতেই আমলটি করা হবে। ঘরে ঢুকেই আয়াতুল কুরসির মাধ্যমে ঘরটি বন্ধ করে নিই, তারপর ঘরের 4 কোণে 4টি মোমবাতি জ্বালিয়ে দেই এবং ঘরের মেঝেতে 8টি বৃত্ত এঁকে নিই। এরপর বৃত্তের মধ্যে বসেই আমরা সকলেই উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করি। 4 বার তেলাওয়াত করার পরে ঘরে থাকা সমস্ত মোমবাতি একসাথে নিভে যায়। ঘর তখন সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন। আমি চোখ বন্ধ করে ফেলি। হঠাৎ সেই পূর্ণ চেনা এক কণ্ঠস্বর আমার কানে ফিসফিস করে বলে,
তুই বাঁচতে পারবি না, সামার জাদুঘর তোকে হত্যা করবেই।
এই বলে সে হেসে ওঠে। আমি এইবার তাকে চিনতে পারি, সে হল সেই কবরস্থানের কবরের জিন যেখানে আমি পড়ে গিয়েছিলাম। এইবার আমি সহ আমার জিনেরা তেলাওয়াত শুরু করি। 7 বার তেলাওয়াত করা শেষ, চোখ খুলতেই দেখতে পাই মোমবাতিগুলো ঠিক আগের মতোই জ্বলছে। সেদিন আর কিছু হয় না। দ্বিতীয় দিন শনিবার, আজকের আমল হল কোরআন খতম দেয়া। আমরা সকাল 7টায় আমল শুরু করি, আমল শেষ হতে হতে রাত 3টা বেজে গিয়েছিল। তো সারাদিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যেই রাত 11টা কি 12টা বাজে তখনই শুরু হয় আমার ওপর অমানসিক নির্যাতন। তেলতের মাঝখানে একটা লম্বা লোহার পাইপ আমার পায়ের ওপরে পড়ে, আমি জোরে চিৎকার দিয়ে উঠি, কিন্তু পড়া থামানো যাবে না, শত কষ্ট নিয়েও পড়ার দিকে মনোযোগ দেই। কয়েক মিনিটের জন্য পরিবেশ নিস্তব্ধতায় ডুবে যায়। খানিক পরে দূর থেকে একটা চেনা নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ আমি শুনতে পাই,
যত কিছুই করিস না কেন লাভ নেই।
আমার বুঝতে বাকি রইল না কণ্ঠস্বর যার সে আর কেউ না সামাদ জাদুকর। অনেক কষ্টে আজকের মতো আমলটি শেষ করি। এরপর 4 দিন আমলে তেমন কোনো বাধা আসেনি। ওই টুকটাক আওয়াজ, দরজা বন্ধ করার শব্দ, ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেয়েছি, কিন্তু আসল ঘটনা ঘটে শেষের দিন রাতের বেলায়। দিন শেষ, আজকের দিনের আমল হল ছাগলটিকে জবাই করা, রুকাইয়ার গোসল করা এবং সেই রক্তমাখা পেঁচাটিকে হত্যা করা। আমার জিনেরা আগেই সেই পেঁচাটিকে ধরে এনেছিল। আমরা দোয়া পড়ে সেই ছাগলটিকে জবাই করতে যাব, ঠিক তখনই একটি রক্তমাখা হাত আমার গলা চেপে ধরে। আমি পেছনে তাকাতেই দেখি নিজেকে, আমি নিজেই আমাকে হত্যার চেষ্টা করছি। এটা দেখার আগে আমার মৃত্যু হল না কেন? ইসমাইল আমাকে বলল,
হুজুর কি হয়েছে, সে কখন থেকে দেখছি আপনি এক মনে ভেবেই চলেছেন।
ইসমাইলের কথা শোনার পর আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যাই হোক, আমি আর দেরি না করে ছাগলটির গলায় ছুরি চালিয়ে দিই, কিন্তু যখন আমি এই কাজটি করছিলাম আমি দেখতে পাচ্ছিলাম আমি ছাগলের জায়গায়। এরপর আমরা আরো কিছু কাজ করি, কিছু রিচুয়াল সম্পন্ন করি, তারপর ছাগলটি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেই, আর ওই যে পেঁচা ছিল সেটিকে একটা জায়গায় কবর দেই। এই আমলের 3 দিন পর আমি আমার ওস্তাদের কাছ থেকে জানতে পারি আমরা ইবলিসের সেই ছেলেকে পরাস্ত করতে সমর্থ হয়েছি, আর আমরা এই ঘটনাটির পর সামাদ হুজুরকে আর কোথাও দেখতে পাইনি, কেউ দেখেনি, আর কোন ঘটনার সম্মুখীনও আমরা হইনি আলহামদুলিল্লাহ। এই বলে জুনায়েদ হুজুর থামেন। তো এই ছিল ঘটনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও দেখা হবে জুনায়েদ হুজুরের নতুন কোন ঘটনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
এবং ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। আমার নাম মিশু সাহা, আমার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মজুমদার খিল গ্রামে। বর্তমানে চাকরির সুবাদে সৌদি আরবের দাম্মাম শহরে আছি। আমি এক সময় ভূত এফএম শুনতাম, মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছিল, পরে সৌদি আরবের রুমমেটদের থেকে শুনলাম ভূত ডট কম শো চলছে এখন, সেই থেকে আবার শোনা শুরু। আমার খুব ইচ্ছে ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা স্টুডিওতে এসে সবার সাথে শেয়ার করব, কিন্তু দেশের বাইরে চলে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমি এর আগেও 2টা ঘটনা লিখে পাঠিয়েছি, কিন্তু জানি না কি কারণে যেন সিলেক্টেড হয়নি। এই ঘটনাটি মূলত আমার ছোট ভাই নাম সৌরভ দত্ত তার কাছ থেকে নেয়া। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমাদের গ্রামে প্রতি বছরই আমাদের একটা পুজো হয়ে থাকে। প্রতি বছর পুজোতে স্টেজের কাজ করার জন্য শহর থেকে অনেক শিল্পী আসেন। প্রতি বছরের মতো এবছরও, মানে 2025, 4 জন শিল্পী আসলেন স্টেজের কাজ করার জন্য। তাদের মধ্যে একজনের নাম ছিল সৌরভ দত্ত। আমাদের মন্দিরে আরেকটা অনুষ্ঠান চলার কারণে ওই চারজন শিল্পীকে আমরা গ্রামের একপাশের একটা প্রাইমারি স্কুলে থাকার ব্যবস্থা করে দেই। তো খাওয়া দাওয়ার শেষে তারা রাত দুইটা অবধি কাজ করল এবং তারপর ঘুমোতে গেল। পরদিন সন্ধ্যায় স্টেজের কাজ করার সময় আমাকে সৌরভ নামের ছেলেটা বলে উঠল,
দাদা, ওই স্কুলটিতে মনে হয় কোনো সমস্যা আছে, আজকে রাতে আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিন।
আমি বললাম,
কেন, কি ধরনের সমস্যা?
সৌরভ বলল,
যখন আমরা ঘুমানোর জন্য শুয়ে পড়লাম এর একটু পরেই আমরা স্কুলের পাশের ঝোপ থেকে কিছু শব্দ শুনতে পেলাম। এরপর আমাদের কানের কাছে একটা মেয়ের হাসির শব্দ আসলো এবং মনে হল কেউ একজন স্কুলের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে।
এটা বলে সৌরভ থেমে গেল। আমি বললাম, তোমরা শহরে থাকো তো তাই গ্রামের পরিবেশে একটু ভয় লাগছে, হয়তো তোমাদের মনের ভুল। আমি এটা বলাতে সৌরভ বলে উঠল,
না দাদা, গ্রামে এরকম অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে। আমার মামার সাথেও গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, আমার মামা আমাকে ঘটনাটি বলেছিলেন।
তারপর আমি বললাম,
দেখি শোনাও তোমার ঘটনা।
তারপর সে বলতে শুরু করল,
আমার মামার বাড়ি চট্টগ্রামের পটিয়াতে। মামার বাড়িতে মামা আর মামি থাকতেন শুধু। আমার মামা ব্যবসায়িক কাজে প্রায়ই শহরের বাইরে যেতেন এবং কাজ শেষে রাত হওয়ার আগেই ঘরে ফিরে আসতেন। তো একদিন মামা ব্যবসার কাজে প্রতিবারের মতো শহরে গিয়েছেন, কিন্তু সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, রাত প্রায় একটা বেজে গেছে। মানুষজন রাস্তায় তেমন ছিল না বললেই চলে। মামা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। মামার বাড়ির খুব কাছেই একটা পুকুর ছিল। মামা যখন পুকুরের কাছে এসেছিলেন তখন নাকি মামা দেখলেন পুকুরে কেউ একজন কাপড় ধুচ্ছে। মামা বলে উঠলেন, এত রাতে কে পুকুরে? তখন পুকুর থেকে বলে উঠল, কাকা, আমি ধোপা। আচ্ছা, একটা কথা বলে রাখি, বাজারে একজন ধোপা ছিল যার বাড়ি ছিল মামার বাড়ির পাশেই। ওই ধোপার সাথে মামার খুব ভালো সম্পর্ক ছিল। ধোপাকে দেখে মামা পুকুরের ঘাটেই গল্প করতে বসে গেলেন। মামা বললেন, কে, তুই এত রাত্রে কাপড় ধুতে আসলি যে? তখন ধোপা মামাকে বলল, দোকান বন্ধ করতে দেরি হয়ে গিয়েছিল তাই রাতের বেলাতে কাপড় ধুতে হচ্ছে। এরপর মামা প্রায় এক ঘন্টা ধরে ধোপার সাথে নানা বিষয়ে গল্প করে যাচ্ছিল। এদিকে ধোপাও কাপড় ধুতে ধুতে মামার সাথে কথা বলছে। এক সময় মামা ধোপাকে বলল, রাত অনেক হয়ে গেছে, তোর কাকি চিন্তা করবে, আমি বাড়ি যাই, তুই ওই বাকি কাপড়গুলো কালকে সকালে ধুয়ে নিস। সেটা বলে মামা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। মামা বাড়িতে ঢুকতেই মামি প্রশ্ন করল, আজকে এত রাত হল যে? তখন মামা বলল, আর বলো না, ধোপার কাণ্ড দেখেছ, এত রাতে পুকুরে কাপড় ধুতে গেছে। ওরে পুকুর ঘাটে দেখে একটু গল্প করছিলাম। মামি বলল, তুমি কোন ধোপাকে দেখেছ? মামা বলল, কেন, আমাদের পাশের পাড়ার ধোপা। এটা শুনে মামি মামাকে বলল, আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। মামা হাত মুখ ধুয়ে খাবার শেষ করে যখন রুমে গেল তখন মামি বলল, তুমি কি আসলেই ধোপাকে দেখেছিলে? মা বলল, হ্যাঁ, আমি তোর সাথে অনেক কথা বললাম, এটাও বললাম যে রাতে আর কাপড় ধুস না, বাকি কাপড় সকালে ধুয়ে নিস, কিন্তু তুমি এত প্রশ্ন করছো কেন? তখন মামি মামাকে বলল, আমাদের পাশের পাড়ার ধোপা তো আজকে দুপুরে মারা গেছে, ও পুকুরে কাপড় ধুচ্ছে, তুমি ওর সাথে বসে কথা বলেছ, কিভাবে সম্ভব? এটা শোনার পর মামা তো হতভম্ব হয়ে গেল, ভয় নাকি মামার শরীরে ঘাম দিতে শুরু করল। মামা তখন মামিকে সহ নিজে টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির কাছে সেই পুকুর পাড়ে আবার চলে গিয়েছিলেন দেখতে, কিন্তু গিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য মামা মোটেও প্রস্তুত ছিলেন না। মামা এবং মামি দুজনেই দেখলেন পুকুর ঘাট সম্পূর্ণ শুকনো, কাপড় ধোয়ার কোনো চিহ্নই নেই। এটা দেখে মামা ভয়ে মামিকে নিয়ে ঘরে চলে গেলেন এবং পরদিন শিওর হওয়ার জন্য মামি মামাকে ধোপার চিতায় নিয়ে গেলেন। তখন ওই ধোপা চিতার আগুনে জ্বলছিল। এরপর মামার কিছুদিন খুব জ্বর ছিল, পরে অবশ্য মামা স্বাভাবিক হয়ে যায়। এই বলে সৌরভ তার ঘটনা শেষ করে। সৌরভের ঘটনা শুনে আমি ওকে বললাম, সত্যি বলতে তোমরা যে স্কুলে গতকাল রাত্রে ছিলে ওই স্কুলের আশেপাশে একটা মেয়েকে রাতের বেলা অনেকেই দেখেছে, কিন্তু তোমরা ভয় না পাওয়ার জন্য আমি কথাটা এড়িয়ে গিয়েছিলাম। স্কুলের পাশে হেঁটে যাওয়া এই মেয়েটির ঘটনা
আমি আরেকদিন লিখে পাঠাব। আমাদের গ্রামে আরো অনেক ভৌতিক কাহিনী আছে, সেগুলোও সময় করে লিখে পাঠাব। আজকের মতো বিদায় নিচ্ছি, মিশু সাহা, সৌদি আরব। থ্যাংক ইউ সো মাচ মিশু সাহা, আপনি চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাব। আরো ভালো লাগলো আপনি চমৎকারভাবে লিখেছেন ঘটনাটি। আশা করছি ভবিষ্যতেও আপনি লিখবেন আমাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
বৃদ্ধদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পুরনো একটা বছর চলে যায়, আসে নতুন বছর নতুন প্রত্যাশা নিয়ে। আমি চাই নতুন বছরে আপনাদের প্রত্যাশাগুলো পূরণ হোক। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কিছু ঘটনা আছে যা আমাদের শুধুই ভয় দেখায় না, বুকের ভেতর একটা গভীর ক্ষতও তৈরি করে। আজকের ঘটনাটা ঠিক তেমনই। এই ঘটনাটি আমার পরিচিত এক আঙ্কেলের, আকরাম আঙ্কেলের পরিবারের। অর্থাৎ বুঝতেই পারছেন আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন সিফাত আলম, সংগ্রহ করেছেন তিনি এই ঘটনাটি আকরাম আঙ্কেলের কাছ থেকে। তারপরে তিনি লিখছেন, আঙ্কেল বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ থাকায় গত সপ্তাহে আমি আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি সাধারণত খুবই হাসিখুশি একজন মানুষ, কিন্তু সেদিন তাকে খুব চুপচাপ আর চিন্তিত দেখেছি। তার মায়ের বাড়ি তার সন্তানেরা ভাগাভাগি করে নিচ্ছে, কিন্তু এতে তো তার চিন্তা করার কিছু নেই। অনেকক্ষণ পর আমার বারবার জিজ্ঞেস করার ফলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে তার পরিবারের সেই পুরনো কালো অধ্যায়ের কথা বলতে শুরু করেন। কথা বলার সময় তার গলার স্বরটা বারবার ভারী হয়ে আসছিল। দেশভাগের পর পাওয়া একটা পুরনো দোতলা বাড়ি, যার পেছনের অংশে ছিল এক রহস্যময় জগৎ, একটা তালাবন্ধ দরজা, যার ওপারে কি আছে সেই কৌতূহল প্রজন্মের পর প্রজন্মকে তাড়া করে ফেলেছে। কিন্তু সেই কৌতূহলের দাম জীবন দিয়ে শোধ করতে হতে পারে তা হয়তো আঙ্কেলের পরিবার কল্পনাও করেনি। ঘটনাটি শোনার পর তার চিন্তার কারণ বুঝতে আর বাকি রইল না। মূল ঘটনায় যাবার আগে ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন প্রবেশ করি মূল ঘটনায়। কিছু ঘটনা আমাদের পূর্বপুরুষদের সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে যার প্রভাব বংশধরদের জীবনকেও প্রভাবিত করে। ঠিক এমনই একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছেন আমার এক আঙ্কেল, আকরাম আঙ্কেল। আমার পূর্বপুরুষেরা যখন দেশভাগের পর সব কিছু হারিয়ে নিজেদের নতুন দেশে, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হলে পূর্ব পাকিস্তানে ফিরে এলেন, তখন আমার দাদা দাদি ভারতের সমস্ত সম্পত্তির বিনিময়ে 2 একর জমি আর একটি দোতলা বাড়ি পান। বাড়িটা বেশ বড় আর খোলামেলা ছিল। বাড়িটার গঠন এমন ছিল যে নিচতলায় 3টি বড় বড় ঘর, আমার দাদি উঠোনে রান্না করতেন। রান্নাঘরের পেছনে একটা খালি জায়গা ছিল যেখানে কয়েকটি গাছ আর একটা উঠানো ছিল। তার উল্টো দিকে একটা দালান, দালানের মাঝখানে একটা পানির কূপ যেখানে বাড়ির ব্যবহারের সব পানি জমানো থাকত। ওপরের তলায় 2টো ঘর ছিল আর বাকি জায়গাটা খালি রাখা হয়েছিল। বাড়িতে নিচ তলাটাই বেশি ব্যবহার করা হতো, বিশেষ করে গরমকালে ছাদে ঘুমানোর জন্য বাড়িটা খুব কাজে লাগত। বোঝা যাচ্ছিল এটা কোনো হিন্দু পরিবারের বাড়ি ছিল। বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেই প্রায় 1 সপ্তাহ লেগে গেল। বাড়িটা এতই জীর্ণ আর নোংরা ছিল যে বলার মতো না। আমাদের দাদির হাতও বাড়িটি পরিষ্কার করতে গিয়ে
কেটে ছিঁড়ে একাকার হয়ে গিয়েছিল। তবুও বাড়িটা যেন পরিষ্কার হতেই চাইছিল না। পরিষ্কার করতে করতে দাদি রান্নাঘরের পেছনে বাগানের দিকে গেলেন, যেখানে গাছের পাতা আর ময়লার স্তূপ জমেছিল। ওই জায়গাটা পরিষ্কার করা খুব কঠিন কাজ, কিন্তু আমাদের দাদি খুবই পরিশ্রমী ছিলেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করতেন। সেই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দাদির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। মনে হচ্ছিল গাছের নিচে এক কোণায় আবর্জনা ফেলে রাখা হয়েছে যা পচে গলে যাচ্ছিল। দাদির জন্য সেখানে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে পড়েছিল, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। দাদি নাকে কাপড় বেঁধে পরিষ্কার করতে শুরু করলেন, কিন্তু এক কোণা পরিষ্কার করতেই হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা শুরু হল। এই অবস্থায় কাজ করাটা তার জন্য একদম অসম্ভব হয়ে পড়ল, তাই দাদি কাজ ছেড়ে ভেতরে চলে আসেন। পরের দিন যখন তিনি আবার পরিষ্কার করতে গেলেন এবং গাছের নিচে জমা পাতাগুলো এক জায়গায় সরাচ্ছিলেন, তখন মাটি থেকে যেন গরম ভাপ উঠতে শুরু করল। দাদি তখন খালি পায়ে পরিষ্কারের কাজে মগ্ন ছিলেন, ফলে সেই গরমের আঁচটা তিনি খুব তীব্রভাবে অনুভব করলেন, ঠিক যেন আগুনের ওপর পা রেখেছিলেন তিনি। দাদি সঙ্গে সঙ্গে জুতো পরে নিয়েছিলেন, কিন্তু যখনই তিনি আবার গাছগাছালির নিচে এলেন তখন হঠাৎ তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল যা সহ্য করার মতো ছিল না। দাদি আবারও উঠে দাঁড়ালেন। দাদু এই অবস্থা দেখে বললেন,
ওই অংশটা বাদ দাও, অন্য কাউকে ডেকে এনে জায়গাটা পরিষ্কার করিয়ে নেব, তুমি আর ওদিকে যেও না।
দাদি ব্যথার চোটে একেবারে বিছানায় পড়ে গেলেন। মাথা ব্যথাটা এতটাই তীব্র ছিল যে কোনো কাজই তিনি করতে পারছিলেন না। তিনি বিশ্রাম নিলেন, একটু ভালো বোধ করতেই তিনি আবার বাড়ির কাজে লেগে গেলেন। শেষ ঘরটা পরিষ্কার করার সময় দাদি কিছু অদ্ভুত জিনিসপত্র পেলেন। তিনি জিনিসগুলো দাদাকে দেখালেন, সেগুলো একটা বন্ধ সিন্দুকের মধ্যে রাখা ছিল। উপরে কয়েকটি পুরনো শাড়ি ছিল, কিন্তু শাড়িগুলো সরাতেই দুটো বই, একটা ভাঙা কাচের ত্রিভুজাকৃতির টুকরো আর একটা মাটির হাঁড়ি পাওয়া গেল। দাদি দাদাকে জিজ্ঞেস করলেন,
এই জিনিসগুলো দিয়ে কি করা যায়, কারণ এগুলো তো ব্যবহারের যোগ্য নয়।
দাদা বললেন,
ওই কাঁচের টুকরোটা ফেলে দাও যাতে কারো হাত পা না কাটে, আর বাকি জিনিসগুলো সিন্ধুকে ভরে ঢেকে রেখে দাও।
দাদি বই দুটো রাখতে চাইলেন না, কারণ ওগুলো তার কাছে একটু অদ্ভুত লাগছিল। কিন্তু দাদা বললেন,
এখন রেখে দাও, পরের সময় হলে দেখব কি করা যায়।
দাদা যেমনটা বলেছিলেন তেমনটাই করা হল। ওই ত্রিকোণাকৃতির কাঁচের টুকরোটা আবর্জনার স্তূপে ফেলে দেয়া হল আর বাকি জিনিসপত্র সিন্ধুকটাতে রেখে দেয়া হল। পরের দিনই দাদা বাইরে থেকে মজুর নিয়ে এলেন যাতে তাদের দিয়ে বাইরের জায়গাটা পরিষ্কার করানো যায়। কিন্তু বেশিক্ষণ লাগলো না, তাদের দুজনের অবস্থাও দাদির মতো হয়ে গেল। তারা ভেতরে চলে এলো আর বলল তাদের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, আর যে জায়গাটা তারা পরিষ্কার করছিল সেখানটা নাকি ভীষণ গরম গরম লাগছে তাদের। দাদার কাছে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক লাগলো, কারণ তখন শীতকাল, পায়ে জ্বালা আর গরম লাগার কোনো কারণই তিনি পাচ্ছিলেন না। কিন্তু জায়গাটা পরিষ্কার করাতেই হতো, কারণ সেখানে জমে থাকা আবর্জনার গন্ধ বাড়ির ভেতরেও ছড়িয়ে পড়েছিল। পরের দিনও একই ঘটনা ঘটল, আরও কয়েকজন শ্রমিক এল এবং তাদেরও একই রকম অসুস্থতা দেখা দিল। এখন দাদাও চিন্তিত হয়ে পড়লেন, এই জায়গায় এমন কি আছে যে কেউ কাজ করতে পারছে না। এই ছোটখাটো ঝামেলার মধ্যেই দিন কেটে গেল। রাতে যখন দাদি বাচ্চাদের খাওয়াচ্ছিলেন তখন হঠাৎ কিছু শব্দ শুনতে পেলেন, যেন কেউ জোরে জোরে কোনো ধাতব জিনিস দিয়ে মাটি খুঁড়ছে। যখন দাদি বোঝার চেষ্টা করলেন শব্দটা কোত্থেকে আসছে, তখন মনে হল ওইটা গাছের কাছ থেকে আসছে। মোমবাতির আলোয় তিনি দেখলেন গাছের নিচে দুটো ছায়া মূর্তি মাটিতে হাত বুলিয়ে কিছু একটা করছে। চারিদিকে অন্ধকার থাকায় দাদি এর চেয়ে বেশি আর কিছু দেখতে পেলেন না। আমাদের দাদি খুবই সাহসী মহিলা ছিলেন, তিনি পেছনের দিকে যাওয়ার রাস্তাটা ভালো করে দেখলেন, সেখানে একটা তালা লাগানো ছিল, বাড়ির ভেতর দিয়েই কেবল সেখানে যাওয়া যেত, বাইরে থেকে আসার কোনো রাস্তা ছিল না। এবার দাদির ভয় লাগতে শুরু করল। এই ঘটনা প্রায় দুই মিনিট ধরে চলল, তারপর সেই শব্দগুলো হঠাৎ করেই থেমে গেল। এর মাঝে দাদা তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। যখন তিনি ফিরে এলেন দাদি ভয়ে ভয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলেন। দাদা কিছুটা ঘাবড়ালেন, কিন্তু দাদির সামনে নিজের ভয় প্রকাশ করলেন না। যেদিন দাদি সেই শব্দগুলো শুনেছিলেন ঠিক তার পরের দিন দাদা সেই সময়ে বাড়িতেই ছিলেন, তখনই দাদার কানেও মাটির নিচ থেকে গর্জনের মতো শব্দ এল। দাদা শান্ত থাকলেন এবং ভালো করে জায়গাটা পরীক্ষা করলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তবে শব্দটা ঠিক ওই জায়গা থেকেই আসছিল। দাদা জোরে জোরে জিজ্ঞেস করলেন,
কে ওখানে?
দাদা জিজ্ঞেস করার সাথে সাথে সেই শব্দগুলো আরো বেড়ে গেল। দাদা আবার জিজ্ঞেস করলেন,
কে ওখানে? সামনে আসুন।
যখন দাদা সামনে আসুন বললেন, তখন তার হাতে থাকা লণ্ঠনটা নিজ থেকেই কাঁপতে শুরু করল। অথচ কোনো বাতাস নেই। দাদু আরো চিন্তিত হয়ে পড়লেন এবং বাচ্চারা ভয়ে কাঁপতে শুরু করল। হঠাৎ মনে হলো একটা ঝড় ঘরের ভেতরে ঢুকে পড়েছে, যদিও বাইরের আবহাওয়া একদম শান্ত। হঠাৎ গাছের উপর থেকে পাথর পড়তে শুরু করল, কিন্তু পাথর কেন ফেলছে দেখা যাচ্ছে না। কয়েকটা পাথর দাদু আর দাদির গায়ে এসেও লাগলো। তারা দুজন বাচ্চাদের নিয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে গেলেন। এরপর ঘরের ভেতরেও পাথরের বৃষ্টি শুরু হল। একদিকে ঝড়ের তীব্র শব্দ, অন্যদিকে পাথরের আঘাত। পুরো বাড়ি যেন কাঁপতে লাগলো। শব্দ এতটাই তীব্র ছিল যে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। দাদি কোরআন মজিদ নিয়ে এলেন এবং জোরে জোরে সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন। দাদি অনবরত কোরআনের আয়াত পড়তে লাগলেন। চারিদিকে এক ভয়াবহ পরিবেশ তৈরি হল, কিন্তু কোরআনের আয়াতের বরকতে সেই শব্দগুলো ধীরে ধীরে কমতে শুরু করল। যখন শব্দ আর পাথর পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন বাইরে গিয়ে দেখা গেল সবকিছু আগের মতো স্বাভাবিকই আছে। সেই ভয়ঙ্কর শব্দ শুনে মনে হচ্ছিল সবকিছু বুঝি ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাইরে সব ঠিকঠাক। বিশ্বাসই হচ্ছিল না যে কিছুক্ষণ আগে এখানে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। দাদি আর শিশুরা খুব ভয় পেয়ে গিয়েছিল। দাদি পরিষ্কারভাবে বলে দিলেন যে তিনি এখানে থাকতে পারবেন না। অনেকদিন ধরেই এখানে এমন কিছু একটা ঘটছে যা সহ্য করা যায় না। দাদুও ভয় পেয়েছিলেন, তার ভয়টা হয়তো আরো বেশি ছিল, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না, থাকতে তো এখানে হবেই। তখন দাদু বললেন,
পরিষ্কার করার সময় যে সিন্ধুকটা পাওয়া গিয়েছিল সেটা একবার দেখা দরকার।
সিন্ধুকটা ভালো করে পরীক্ষা করা হলো। সেখানে দুটো বই, যেগুলো দেখতে কিছুটা অদ্ভুত। বইগুলোতে কিছু লেখা ছিল না, কয়েকটি নকশা আঁকা ছিল, কিছু গোলাকার চিহ্নের মধ্যে ত্রিভুজ তৈরি করা ছিল, এরকম আরো নানান ধরনের ছবি ছিল। বইয়ের শেষ পাতায় মানুষের মাথার খুলি আর হাড়ের ছবি দেয়া ছিল। জানি না সেখানে আরো কি কি অদ্ভুত জিনিস ছিল। দাদাকে দেখে অসহায় মনে হচ্ছিল। বইগুলো দেখে তার সন্দেহ হচ্ছিল যে এগুলো হয়তো জাদুবিদ্যার বই, কিন্তু দাদা এসব বিষয়ে কিছু জানতেন না। তিনি বুঝতে পারছিলেন না এই বইগুলো দিয়ে কি করবেন। যদি ঘরের বাইরে ফেলে দেন, যেমনটা কাঁচের টুকরোটা ফেলে দিয়েছিলেন, তাহলে হয়তো সবকিছু আবার নতুন করে শুরু হবে। এখন যদি বইগুলো ফেলে দেওয়া হয়, তাহলে হয়তো আরো বড় কোনো বিপদ এসে পড়বে। দাদা বুঝতে পারছিলেন হয়তো এই সবকিছুর মধ্যে একটা যোগসূত্র আছে, কারণ সিন্ধুকের মধ্যে থাকা কাঁচের টুকরোটা ফেলে দেওয়ার পর থেকেই এই সব অদ্ভুত শব্দ আসা শুরু হয়েছে। এদিকে দাদা চিন্তিত ছিলেন যে কার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন, কাকে দেখাবেন। তখন এমন পরিস্থিতি ছিল যে কিছু মানুষ একসঙ্গে ক্যাম্পে থাকত আর একটা বাড়িতে দশটা পরিবার একসাথে বাস করত, আর সবার অবস্থাই খুব খারাপ। এমন সময়ে এসব বিষয়ে জানে এমন মানুষের সন্ধান পাওয়া খুব কঠিন। অন্যদিকে দাদার ভয় ছিল যে এই ঘটনা যদি ফাঁস হয়ে যায় আর বাড়ির বাইরের লোকেরা জেনে যায়, তাহলে হয়তো আরো বড় সমস্যা তৈরি হবে। যে বাড়িটা এত সহায় সম্পত্তির বিনিময়ে পেয়েছেন সেটাও হয়তো হাতছাড়া হয়ে যাবে। এরই মধ্যে একদিন সন্ধ্যা থেকে মাগরিবের পর মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করল, যা একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দাদা তখন সাময়িকভাবে বাড়ির পেছনের অংশে যাওয়া আসা পুরোপুরি বন্ধ করে দিলেন। পেছনে যাওয়ার রাস্তাটা এমনভাবে বন্ধ করা হল যাতে ভুল করেও কেউ আর সেখানে যেতে না পারে। আর বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা শুরু হল। দাদার কেরাত খুবই সুন্দর। তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন আর ঘরের কোনায় কোনায় পানি ছিটিয়ে দিতেন। দিনের বেলায় দাদার পড়া পানি গাছের নিচেও ফেলে দেওয়া হতো। এসব করার ফলে এতটা উপকার হল যে সেই শব্দগুলো ধীরে ধীরে আসা বন্ধ করে দিল। তবুও দাদাদি প্রতিদিনই এই নিয়মগুলো পালন করতেন। এখন যেহেতু শব্দ আসা বন্ধ হয়ে গেছে, তাই দাদি দাদাকে বললেন যে তিনি পেছনের অংশটা আবার পরিষ্কার করতে চান, কারণ সেখান থেকে যে দুর্গন্ধটা আসছিল সেটাও দিন দিন বাড়ছে, তাই ওই অংশটা
পরিষ্কার করা জরুরি। দাদা দাদিকে বললেন যে পরের দিন সকালে তিনি বাচ্চাদের তার বোনের বাড়িতে রেখে আসবেন, তারপর দাদিকে সঙ্গে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবেন যাতে কাজটাও দ্রুত শেষ হয়। পরের দিন সকালেই দাদা দাদি আয়াতুল কুরসি পাঠ করে ওই জায়গায় ঢুকলেন আর পরিষ্কারের কাজ শুরু করলেন। আগে এখানে এলে যেমন জ্বালা পোড়া করত বা মাথা ব্যথা হতো, আজ তেমন কিছু হল না। কিন্তু পরিষ্কার করার সময় দাদার চোখ পড়ল যে বড় গাছটার নিচের মাটিটা কিছুটা উঁচু হয়ে আছে, যেন কেউ জায়গাটা খুঁড়েছিল। পরে মাটি চাপা দিলে যেমন হয় জমিটা একটু উঁচু উঁচু থাকে, ঠিক তেমন লাগছিল। দাদার মনে সন্দেহ হল যে এখানে কিছু একটা আছে। দাদা ভাবতে ভাবতে ওখান থেকে মাটি সরাতে শুরু করলেন। দাদি চিৎকার করে বললেন, ছেড়ে দাও, শুধু পরিষ্কার করো, আর এখান থেকে কিচ্ছু সরাবে না। তখন দাদা কোনো কিছু তোয়াক্কা না করে বললেন, এই বাড়িতে যা ঘটছে আমার মনে হয় তার উৎস এইখানেই। দাদি বললেন, এমন ঝুঁকি নিয়ে এটা খুলো না, জানি না ভেতরে কি আছে। তখন দাদা দাদির কথা বুঝতে পারলেন এবং মাটি আবার আগের মতো করে দিলেন। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে সব আবর্জনা বাইরে ফেলে দিলেন। এবার কোনো সমস্যা ছাড়াই জায়গাটা একদম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছিল। কিন্তু এর পরেই দাদার হাত আর আঙুলে প্রচণ্ড জ্বালা করতে শুরু করল। সেই জ্বালা কোনোভাবেই কম ছিল না। ডাক্তার দেখানো হল, মলম লাগানো হল, কিন্তু কোনো লাভ হল না। সেই রাতে দাদা স্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে দাদিকে তার স্বপ্নের কথা বললেন। জানলেন যে স্বপ্নে তিনি দুটো বিশাল আকৃতির কাউকে দেখেছেন। তারা রেগে গিয়ে দাদার উপরে চিৎকার করে বলছিল,
তোমার সাহস কি করে হল আমাদের জায়গায় খোঁড়াখুড়ি করা? আমরা এই ধন সম্পদের পাহারায় নিযুক্ত আছি, আবার যদি কেউ এখানে কোনো কিছু খোঁজার চেষ্টা করে তাহলে পরিণতি ভালো হবে না। এখন তো শুধু হাতে জ্বালা করছে, এরপরে এমন কাণ্ড ঘটাব যে কেউ নিজের মুখ দেখানোর মতো পরিস্থিতিতেও থাকবে না।
ভয়ে দাদার হাত পা কাঁপছিল। দাদি তাকে পানি খাওয়ালেন আর মুখে পানির ছিটা দিলেন। দাদা অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন আর দাদিকে বললেন,
এই কথা যেন বাড়ির বাইরে কেউ জানতে না পারে, আর পেছনের ওই জায়গায় যেন আর কেউ না যায়।
দাদা দাদি দুজনেই বুঝতে পারলেন যে গাছের নিচে কোনো কিছু লুকোনো আছে আর তার পাহারায় হয়তো জিন নিযুক্ত করা হয়েছে। দাদা পেছনের দরজায় একটা বড় তালা লাগিয়ে দিলেন, সেখানে যাতে আর কেউ না ঢুকতে পারে। আর সিন্ধুকের সেই বইগুলো আবার সিন্ধুকের ভেতরে বন্ধ করে দোতলায় রেখে দিলেন। পাঁচ অক্ত নামাজের পাশাপাশি অন্য সময়েও সতর্কতা অবলম্বন করা শুরু হল। মাগরিবের পর মাটির নিচ থেকে সেই শব্দগুলো আসতই, কিন্তু আগের মতো তীব্র ছিল না। দাদার হাতের জ্বালা পোড়াও ধীরে ধীরে কমতে শুরু করল। দাদাদি বেশ কিছুদিন ওই দোতলা বাড়িতে থাকলেন, কিন্তু আর কেউ সেই তালা খোলা বা সিন্ধুক থেকে কোনো জিনিসপত্র বের করার সাহস পেল না। সময় কেটে গেল, দাদার ছয় সন্তান বড় হয়ে গেল, তিন ছেলে বিদেশে স্থায়ী হল, দুই মেয়ের বিয়ে বড় পরিবারে হয়ে গেল, যাদের পরিবার বেশ সচ্ছল। আমার মায়ের বিয়েটাই শুধু খুব সাধারণ আর সাদামাটা হয়েছিল, কিন্তু আমার বাবার সঙ্গে বিয়ের পর জানা গেল বাবা মদ্যপ এবং বিভিন্ন নেশায় আসক্ত। আমার জন্মের পরেই মা বাবার থেকে আলাদা হয়ে গেলেন। তখন আমার মামা খালা আর দাদা দাদি সবাই মিলে এই দোতলা বাড়িটা মায়ের নামে লিখে দিলেন, কারণ সবাই ততদিনে ভালোভাবে প্রতিষ্ঠিত ছিলেন আর কারো এই সম্পত্তির প্রয়োজন ছিল না। এভাবেই এই বাড়িটা মায়ের ভাগে এসে পড়ল। আমি বড় হয়ে গিয়েছিলাম আর তখনও বাড়ির পেছনের বারান্দা থেকে সেই গর্জনের মতো শব্দ আসত। তারপর দাদাদাদির মৃত্যুর পর ঘটনা অন্যদিকে মোড় নিল। আমি উচ্চশিক্ষার জন্য বাইরে এলাম। আমার মা ওই বাড়িতে একা থাকতেন। ততদিনে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশে পরিবর্তিত হল আর ততদিনে আমরা এই শব্দগুলোর সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে মাগরিবের আজানের পর আমরা নিজেরাই এই শব্দগুলোর জন্য অপেক্ষা করতাম। ওই বাড়ির সবাই নামাজি এবং ইবাদতকারী ছিল, তাই নতুন করে কোনো ভয়ঙ্কর ঘটনা আর ঘটেনি। কিন্তু সেই তালাবদ্ধ জায়গার রহস্য রহস্যই থেকে গিয়েছিল। মা প্রায়ই বলতেন, ওই সিন্ধুকের বইগুলোর আসল রহস্য কি আর সেখানে কি ধরনের সম্পদ লুকানো আছে। মা তার সময়ের তুলনায়
বেশি পড়াশোনা জানা এবং ভালো একটি সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। আমাদের জীবনযাপন খুব ভালোভাবে চলছিল, কোনো কিছুর অভাব ছিল না। আমি মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতাম, কিন্তু মায়ের সেই কৌতূহলী মন ওই রহস্য উদ্ঘাটনের চিন্তা আমাকে খুব ভাবাত। আমি ভয়ে ভয়ে থাকতাম, ওরা আবার আমার মায়ের কোনো ক্ষতি করবে না তো। আমি প্রতিবারই মাকে বলতাম, মা আপনি কিন্তু তালা খুলবেন না, সিন্ধুকও না। মা বলতেন, আরে আমি কি ছোট বাচ্চা নাকি? একদিন আমি পড়াশোনার কাছে বাইরে ছিলাম, তখন আমাদের পাশের বাড়ির এক প্রতিবেশীর ফোন থেকে জানতে পারলাম যে মা অসুস্থ হয়ে পড়েছেন। আমি খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরে দেখি মা হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বললেন মায়ের হিট স্ট্রোক হয়েছে। সবাই দোয়া করতে লাগলো যেন মা সুস্থ হয়ে ওঠেন। আমার খালাও ততক্ষণে এসে পৌঁছেছেন। আমার বারবার মনে হচ্ছিল হয়তো আমারই ভুল ছিল, এভাবে মাকে একা রেখে যাওয়াটা আমার মোটে উচিত হয়নি। আমরা সবাই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তখন আমার খালা বললেন,
অন্য কোনো ব্যাপার নয় তো, তুমি একবার বাড়ি গিয়ে দেখে এসো তো পেছনের দরজার তালাটা খোলা কিনা।
কারণ আমার মা প্রায়ই এমন কথা বলতেন। তিনি খুব জানতে আগ্রহী ছিলেন যে সেই গুপ্তধনের রহস্যটা আসলে কি আর ওই বইগুলো কিসের। আমি ছোট খালাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বাড়ি গেলাম আর বাড়ি গিয়ে দেখলাম সত্যিই তালাটা খোলা। একপাশে সিন্দুকটা রাখা ছিল আর অন্যদিকে সেখানে মাটি খোড়ার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম,
মা এটা কি করে ফেললেন?
আমরা তখন মায়ের জন্য যতটা দোয়া করতে পারতাম করেছি, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। মা সেই অবস্থাতেই আমাদের ছেড়ে চলে গেলেন। আমি জানি না মা কতটা ঘুরেছিলেন, কারণ আমি ভয়ে আর ওই জায়গায় কখনোই যাইনি। আমাদের সবারই বিশ্বাস ছিল যে ওটা হিট স্ট্রোক ছিল না, বরং ওই জায়গার অশুভ প্রভাব আর সেই জিনগুলোই আমার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে। আমাদের বাড়িতে যেন একটা ঝড় বয়ে গেল। মায়ের জানাজা হলো আর আমি একদম একা হয়ে গেলাম, কিন্তু বাড়িটা ঠিক আগের মতোই রইল। আমার মা যা বুঝতে চেয়েছিলেন তার বুঝে যেতে পারলেন না। শেষ পর্যন্ত সেখানে কি ছিল আর ওই বইগুলো আসলে কিসের কিছুই জানা গেল না। কিন্তু এখন হয়তো সময় এসেছে এই রহস্য উদ্ঘাটনের। আল্লাহর ইচ্ছায় এমন হল যে আমার বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি আমার রুমমেট ছিল তার বাবা আধ্যাত্মিক বিষয় নিয়ে অনেক কিছু জানতেন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই সব ঘটনা জানিয়েছিলাম। তখন আমার মনে হল এখন জানাটা খুব জরুরি হয়ে গেছে যে আসলে ওই জায়গায় কি লুকিয়ে আছে। তখন আমি আমার রুমমেটের সঙ্গে কথা বলে তার বাবার কাছে অনুরোধ করলাম। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার রুমমেট তার বাবাকে আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। তিনি আমাদের এলাকায় এসে বাড়িতে ঢুকে সেই বইগুলো দেখে বললেন,
এগুলো সব বিভিন্ন চর্চার বই, যেগুলো জিনদের নিয়ন্ত্রণে রাখার জন্য আর তাদের দিয়ে কোনো কাজ করানোর জন্য ব্যবহার করা হয়, যাতে তারা আদেশ মেনে চলে। এই কাজগুলো বা এই সাধনাগুলো যেহেতু অন্যের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই এগুলো ফেলে দেয়া বা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর তিনি পেছনের অংশে এগিয়ে গেলেন, কিছু একটা পড়ে ফু দিলেন, তারপর বললেন, আমাকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সেই শব্দগুলো আসবে তখনই আমি সঠিক ধারণা পাব যে ঘটনা আসলে কি। মাগরিবের পর যখন শব্দ আসতে শুরু করল তখন তিনি কিছু পড়তে শুরু করলেন এবং বললেন,
যা হওয়ার তাই হয়েছে, তোমার মা তার জীবন দিয়ে এর মূল্য চুকিয়েছেন। যদি তোমার মা এই জায়গাটার পুরোটা খুঁড়ে ফেলতেন তাহলে বিশ্বাস করো তোমাদের কেউই বাঁচত না, তোমাদের বাড়িতে একটা বড় বিপর্যয় নেমে আসত। এখানে যারা আগে থাকতেন তাদের মধ্যে থাকা একটা হিন্দু মেয়ে তার সব গয়না আর কিছু দামি জিনিস একটা মাটির হাঁড়িতে ভরে এখানে পুঁতে রেখেছিল, আর ওই মেয়েটি জাদু টোনা আর কালো জাদুর বিদ্যায় খুব পারদর্শী ছিল, তাই তিনি এই হাঁড়ির পাহারার জন্য কিছু জিন নিযুক্ত করেছিলেন যারা তার জাদুর অধীনে। যারা এখানে কাছে আসবে তারা ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং চেষ্টা করবে এই জায়গাটা বন্ধ রাখার এবং এর কাছে যেন কেউ না যায়। এখানে আর কেউই আপাতত আসবে না, কারণ তোমার মা ইতোমধ্যেই তার জীবন হারিয়েছেন। প্রতিটি কাজের একটা নির্দিষ্ট সময় থাকে,
শয়তানি কাজ অনেক দীর্ঘ সময় ধরে চলে। যেমন এখানে একটা শয়তানি কাজ করা হয়েছে, দুটো বিশাল শক্তিশালী জিনকে এই জায়গার নিরাপত্তার জন্য এবং ধন সম্পদের পাহারা দেবার জন্য নিয়োগ করা হয়েছে। জিনদের আয়ু হাজার হাজার বছর হয়, যতদিন এই জিনেরা মারা না যাবে ততদিন এই ধন সম্পদ তাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং কেউ এটা বের করতে পারবে না। আর যদি কেউ এই জায়গাটা খোঁড়ার চেষ্টা করে তাহলে সে নিজের প্রাণ হারাবে, তাই এই চেষ্টা না করাই ভালো। আমার সামনেই তিনি বইগুলো জ্বালিয়ে দিলেন। আশ্চর্যের বিষয়, একদিকে বইগুলো জ্বলছিল আর অন্যদিকে কয়েকজন মহিলা জোরে জোরে কাঁপছিল। যতক্ষণ না বইয়ের শেষ পাতাটা পুড়ে ছাই হয়ে গেল ততক্ষণ পর্যন্ত সেই কান্না থামেনি। আমরা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আয়তল কুরসি পড়ছিলাম। এরপর তিনি বড় বড় পেরেক নিয়ে ঘরের প্রতিটি কোণে গেঁথে দিলেন, যাতে অশুভ শক্তি যা কিছু আছে সব ওই অংশেই সীমাবদ্ধ থাকে আর বাড়ির এদিকে আসতে না পারে। তারপর তারা ওই কাঁচগুলোর চারপাশে একটা বেড়া তৈরি করে দিলেন, যাতে কেউ সেগুলোর কাছে যেতে না পারে। এখন যেহেতু আমাদের সবার কাছে সত্যটা পরিষ্কার হয়ে গিয়েছে, তাই আমার তিন মামা বললেন,
ওই বাড়িটা বন্ধ করে দাও, ওখানে কেউ যাবে না।
সেই থেকে ওই বাড়ি আর সেই পুরনো ঘরটাতে বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মায়ের মৃত্যুর পর আমাদের আর কেউই সেই তালা খোলার সাহস করেনি। আর বাড়িটা আজও আগের মতোই আছে, কিন্তু এখন আর কারো জীবন উৎসর্গ করার ঝুঁকি নেওয়া যাবে না। আমি জানি না ওই মহিলা কি ধরনের জাদু করেছিল, সে আদৌ জীবিত ছিল কিনা তাও জানা নেই, কিন্তু তার কাজ আজও আমাদের জীবনে এক জ্বলন্ত জীবন্ত আতঙ্ক হয়ে আছে। আমি শুধু এটুকু জানি যে ওখান থেকে আজও মাঝে মাঝে অদ্ভুত ঝনঝনানির মতো শব্দ আসে, যা আগের তুলনায় অনেকটাই দুর্বল। আমাদের রুমমেটের বাবার মতে হয়তো সেখানে একাধিক হাঁড়ি লুকানো আছে, আর যেহেতু জিনেরা সেগুলো রক্ষা করে তাই মাঝে মাঝে তারা তাদের অবস্থান পরিবর্তন করে, যার ফলে ওই মাটি থেকে ওই ধরনের শব্দ আসে। আজ পর্যন্ত কাউকে আমরা এই কথা বলিনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কোনো আলিম টাইপের মানুষকে জিজ্ঞেস করা উচিত। তবে মায়ের মৃত্যুর পর থেকেই কেউ আর এই ঝুঁকি নিতে চায়নি। এই বলেই আকরাম আঙ্কেল তার ঘটনা শেষ করেছেন, সেই সাথে লেখা শেষ করেছেন সিফাত আলম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং এই অডিও ক্লিপটি শুনলে আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব সেটি আমার কাছে শেয়ার করেছেন ঢাকা থেকে সালমান ভাই। সালমান ভাইয়ের জীবনের এই অভিজ্ঞতাটি এতটাই শ্বাসরুদ্ধকর যে শোনার সময় হয়তোবা আপনার নিজেরও এই ঘটনাটা ফিল হতে পারে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাব মূল ঘটনায়। আমি সালমান ভাইয়ের জবানিতেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, তবে বর্ণনার সুবিধার্থে আমি ওনার কথাগুলো আমার ভাষাতেই সাজিয়ে বলছি। সালমান ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল 2016 সালে। স্থান ছিল আমাদের কোলাহলপূর্ণ ঢাকা শহর। সেই সময়ে ওনার বয়স ছিল বড়জোর 20 বছর, একটা তগবগে তরুণ যার চোখে ছিল পৃথিবীকে জয় করার নানান স্বপ্ন। কিন্তু সেই বয়সে ওনার এবং ওনার পরিবারের উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেছিল তা বোঝার জন্য আমাদেরকে সময়ের কাঁটা একটু পেছনের দিকে ঘোরাতে হবে। কারণ পরবর্তীতে ওনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল তার শেকড় প্রথিত ছিল অনেক পুরাতন এক অতীতে। সালমান ভাই আমাকে বলেছিলেন, জ্ঞান হবার পর থেকেই উনি দেখতেন যে ওনারা পুরাতন ঢাকায় ওনার দাদা বাড়িতেই থাকতেন। আপনারা যারা পুরাতন ঢাকা চেনেন তারা নিশ্চয়ই জানেন সেখানকার পরিবেশটা কেমন হয়। সরু গলি, যেখানে সেখানে রিক্সা চলে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার জায়গা থাকে না, পুরাতন দালান কোঠা যার প্রতিটি ইটে লেগে থাকে শ্যাওলা বা ইতিহাসের গন্ধ। ওনাদের দাদা বাড়িটি ছিল ঠিক এমন, দেয়ালের প্লাস্টারগুলো খসে পড়া লাল ইট বেরিয়ে যাওয়ার মতো, ছাদের কার্নিশে সবসময় একঝাঁক কবুতর বাকবাকুম করত। মহল্লার পরিবেশটা ছিল এমন যে সকালে ঘুম ভাঙতেই রাস্তার হকারদের ডাকে মাথা যেন গুলিয়ে যেত। কিন্তু এক অদ্ভুত মায়া ছিল সেই পরিবেশে, কিন্তু সেই মায়ার আড়ালে ছিল একটা চাপা কষ্ট। ওনাদের সেই বাড়িটা ছিল দুতলা, নিচতলায় দাদা দাদি থাকতেন আর ওপরের তলায় থাকতেন সালমান ভাইয়ের বাবা এবং ওনার বাকি দুই ভাই, অর্থাৎ সালমান ভাইয়ের দুই চাচা। একান্নবর্তী পরিবার, ভাই বোনদের মধ্যে সালমান ভাই সবার বড়, তারপর ওনার ছোট ভাই এবং সবার ছোট ওনার বোন। ওনার আব্বু ছিলেন একজন ডাক্তার, একটি সরকারি হাসপাতালে উনি কর্মরত ছিলেন। ডাক্তার মানুষ তাই স্বভাবতই উনি ছিলেন অত্যন্ত নিয়মনিষ্ঠ। ওনার কাছে জীবনের সবকিছুর একটা নির্দিষ্ট ছক ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক শান্তি, ধৈর্য, এই তিনটি জিনিস ওনার কাছে ছিল ওনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে সালমান ভাইয়ের আম্মু ছিলেন একেবারেই ভিন্ন, উনি ছিলেন মাটির মতো নরম মনের মানুষ। সংসারের যাবতীয় ঝড়ঝামেলা আর কাজের ভিড়ে উনি নিজেকে ডুবিয়ে রাখতেন। দাদার বাড়িতে সবাই একসাথে থাকলেও সেই একসাথে থাকার মধ্যেও ভালোবাসার থেকে মানসিক চাপ আর টেনশনটাই যেন বেশি ছিল। সালমান ভাইয়ের দুই চাচা এবং ওনার চাচিরা সবার মেজাজ ছিল সম্পূর্ণ আলাদা। বিশেষ করে বড় চাচি ছিলেন বেশ কড়া মেজাজের, ওনার কথার ধার ছিল খুব বেশি। কথায় কথায় উনি সালমান ভাইয়ের আম্মুর সাথে খটমট বাঁধিয়ে দিতেন, কখনো রান্নায় লবণের পরিমাণ নিয়ে, কখনো ডাইনিং টেবিলে পানি পড়ার তুচ্ছ বিষয় নিয়ে। কিন্তু সালমান ভাইয়ের মনে হতো এগুলো কেবল ওপরের অজুহাত, আসল সমস্যাটা হয়তো বা অন্য কোথাও। যৌথ পরিবারে বা বড় ফ্যামিলিতে একটা সুপ্ত অহংকার বা শ্রেষ্ঠত্বের লড়াই কাজ করে, সেটা হয়তো বা ভেতরে ভেতরে বড় হচ্ছিল। সালমান ভাইয়ের আব্বু প্রায় হাসপাতাল থেকে ডিউটি করে ক্লান্তি হয়ে ফিরতেন। বাসায় ফিরে যখনই আম্মু থমথমে বা চোখের কোণে পানি দেখতেন তখন উনি একদম চুপ হয়ে যেতেন। ডাক্তার মানুষ সারাদিন রোগী দেখে কষ্ট করেছেন, দিন শেষে সালমান ভাইয়ের আম্মু অর্থাৎ নিজের স্ত্রীর চোখে পানি দেখার ক্ষমতা হয়তো ওনার ছিল না। সালমান ভাই অনেকবার রাতে লক্ষ্য করেছেন ওনার আব্বু রাতে খাবার শেষ করে উঠোনে একা একা এমন ভাবে বসে থাকে যেন কোনো বিশাল সিদ্ধান্তের ভার ওনার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। উনি হয়তো মনে মনে কোনো সমাধানের পথ খুঁজতেন। আম্মু মাঝে মাঝে লুকিয়ে কাঁদতেন যেন ছেলেমেয়েরা না দেখতে পারে। একদিন রাত্রেবেলা সালমান ভাই আম্মুকে বলতে শুনলেন, সালমান, তোমার আব্বু আলাদা একটা বাসে নেওয়ার কথা ভাবছে, উনি আর এই রোজকার অশান্তি নিতে পারছেন না। সালমান ভাই তখন 18 বছরের তরুণ, ওনার জন্য এই খবরটা একই সাথে খুশির এবং অদ্ভুত অনুভূতির। যে বাড়ি থেকে ওনার জন্ম হয়েছিল, যে অলিগুলি সবকিছু ওনার পরিচিত, সেসব ছেড়ে যাওয়ার কথা ভাবলেই কেমন যেন লাগত। কিন্তু একই সাথে মনে হতো হয়তো নতুন কোথাও গেলে ওনাদের মানসিক একটু শান্তি আসবে। কয়েক সপ্তাহ পরে ওনার আব্বু সত্যি সত্যি নতুন একটি বাসা বের করলেন খুঁজে। সালমান ভাইও ওনার বাবার সাথে গেলেন মিরপুরের দিকে, একটু ভেতরের সাইডে, মেইন রোড থেকে কিছুটা দূরে, যেখানে শহরের কোলাহল একটু কম। সেখানে একটা মহল্লায় ওনার আব্বু একটা বাড়ি পছন্দ করলেন। বাড়িটার লোকেশন খুব বেশি খারাপ ছিল না, বেশ শান্ত পরিবেশ এবং আশেপাশে গাছপালা ছিল যা ঢাকার বুকে সচরাচর এখন দেখা যায় না। বাড়িটার বাহিরের দেয়ালে অনেক আগের করা পেইন্টে রোদে জ্বলে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যায় বহুদিন এটার কোনো যত্ন নেওয়া হয়নি। কিন্তু মেইন গেটটা ছিল বেশ মজবুত, লোহার তৈরি বিশাল একটা দরজা, ওপরে মরিচা পড়ার দাগ ছিল, বাট ইট ওয়াজ ভেরি স্ট্রং। বাসা পরিবর্তনের দিনটি ছিল প্রচন্ড ব্যস্ততার, সকাল থেকেই ওনাদের দম ফেলার কোনো সময় ছিল না। পুরাতন বাসা থেকে সব আসবাবপত্র, সুটকেস, আলমারি, মালামাল এবং অন্যান্য জিনিসপত্র ট্রাকে লোড করতে দিন প্রায় অর্ধেক হয়ে গেল। এদিকে বাসার কাজ প্রায় তখন শেষ, সন্ধে না হতেই সব মালামাল প্রায় শিফট করা হয়ে গেল। সেদিন সালমান ভাইয়ের জীবনে প্রথমবার অনুভূত হল যে এটা একটা বাসা যখন খালি হয়ে থাকে তখন সেটা দেখতে কতটা অদ্ভুত এবং ভুতুড়ে লাগে। দাদার বাড়িটা যেটা সবসময় মানুষের কোলাহল এবং গলাস্বরে গমগম করত, সেটা শেষবার দেখার সময় হঠাৎ করে কেমন যেন শ্মশানের মতো নিস্তব্ধ মনে হচ্ছিল ওনার, যেন বাড়ির দেয়ালগুলো ওনাদের নীরব বিদায় জানাচ্ছিল। নতুন বাসায় এসে উনি দেখলেন সবকিছু অগোছালো হয়ে পড়ে আছে, সবকিছুই, ফ্লোরে বড় বড় কার্টন, চটের বস্তা, চারপায়ে খাট, রান্নাঘরের বাসনকোসন, এমনকি কাপড়ের গাত্রি সব ছড়িয়ে ছিটিয়ে। আম্মু ক্রমাগত ওনাদের নির্দেশ দিয়ে যাচ্ছিলেন, সালমান ওই কিচেনের কার্টনটা ওখানে রাখো, না 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 ওটা না, যেটার উপরে নীল রঙের টেপ লাগানো আছে ওটা। ওনারা অনেক রাত পর্যন্ত জেগে মালামাল গোছাতে লাগলেন। এলাকায় কারেন্ট ছিল, বাট ভোল্টেজ ওয়াজ ভেরি লো। হলুদ রঙের জিরো পাওয়ারের মতো বাল্বগুলোর আলোতে ঘরগুলো কেমন যেন ছমছমে লাগছিল। দেয়ালে নিজেদের ছায়াগুলোকে দেখে অনেক অচেনা মনে হচ্ছিল। কিছু রুমে সিলিং ফ্যান ছিল, আবার কিছু রুমে ছিল না, পানির মোটরটা নষ্ট ছিল। প্রথম রাত বলে ওনারা সবাই ক্লান্ত ছিলেন, তাই বিছানা করার সাথে সাথেই সবাই ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর আগে আব্বু বলেছিলেন, এই বাড়িটাকে আমরা গুছিয়ে নেব, শুধু একটু পরিশ্রম করতে হবে। আব্বু আব্বুর কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়লেন ঠিকই, কিন্তু ওনার চোখের দিকে তাকিয়ে সালমান ভাইয়ের মনে হল সেখানে এক ধরনের দুশ্চিন্তা এবং শূন্যতা বিরাজ করছে। হয়তো সেটা সারাদিনের ধকল, বা হয়তো ভবিষ্যতের অনিশ্চয়তা, অথবা হয়তো এমন কিছু যা আমরা কেউ বুঝতে পারিনি তখন, অর্থাৎ সালমান ভাইয়ারা বুঝতে পারেননি। নতুন জায়গায় গেলে মানুষের সিক্স সেন্স অনেক সময় অবচেতনভাবে অনেক কিছু সংকেত দেয় যা আমরা যুক্তি দিয়ে বিচার করতে পারি না। পরদিন সকাল থেকেই শুরু হল ধোঁয়া মোছার কাজ। দেয়াল থেকে মাকড়সার জাল সবকিছু মিলিয়ে রুমটাকে পরিষ্কার করা হলো এবং সম্পূর্ণ বাসা পরিষ্কার করা হলো। সন্ধ্যার সময় ওনার আব্বু যখন কাজ শেষ করে বাসায় ফিরতেন, সবাই একসাথে ডাইনিং স্পেসে বসে বা ফ্লোরে মাদুর পেতে বসে খেতেন। এই দৃশ্যটা দাদার বাড়িতে প্রায় রেগুলার ছিল। সালমান ভাইয়ের আম্মু এই বাসায় এসে যথেষ্ট পরিমাণ খুশি। উনি সালমান ভাইকে বলতেন, সালমান এখানে সত্যি অনেক শান্তি, আলহামদুলিল্লাহ। ওনার আম্মুর চেহারা দিন দিন উজ্জ্বল হয়ে গেল, কিন্তু সুখের সময়গুলো বোধহয় খুব বেশি দ্রুত শেষ হয়ে যায়। প্রথম বছর ভালো গেতেও দ্বিতীয় বছর শুরু হয় ওনাদের এক অদৃশ্য ফাটল দিয়ে। হঠাৎ করে আম্মুর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। ওনার আম্মু মাঝে মধ্যে মাথা ব্যথার অভিযোগ করতেন, বিকেলের দিকে উনি প্রায় কপালে হাত দিয়ে বসে থাকতেন। সালমান ভাইকে বলতেন, সালমান একটু মানে কড়া করে আদা চা বানিয়ে দিবা বাবা, মাথাটা আমার ছেড়ে যাচ্ছে। সালমান ভাই তখন মজা করে বলতেন, হাম্মু তুমি তো সারাদিন মেশিনের মতো কাজই করো দেখি, বিশ্রাম তো নাও না, তাই শরীর তো খারাপ করবেই। আম্মু তখন ম্লান এসে বলতেন, হয়তো বা ক্লান্তির কারণে এমন হচ্ছে। প্রথমে ওনারা সবাই বিষয়টাকে শারীরিক দুর্বলতা হিসেবে ধরে নিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে মাল্টিভিটামিন বা টনিক জাতীয় বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কিছুদিন পর উনি জানালেন যে রাতে ওনার মোটেও ঘুম হয় না, অনিদ্রার সমস্যাটা প্রকট হতে শুরু করেছে। সারা রাত উনি বিছানায় এপাশ ওপাশ করতেন। একদিন রাতে সালমান ভাইয়ের ঘুম ভেঙে গেল, প্রচন্ড পিপাসা পেয়েছিল। উনি পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয়ে দেখলেন আম্মু উঠোনে একা বসে। তখন রাত প্রায় আড়াইটা হবে, চারদিকে একদম নিস্তব্ধ, ভিন্নরূপ সাইলেন্স। মিরপুরের ওই দিকটায় তখনও ততটা জনবসতি হয়নি, তাই রাতে ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যেত না। আম্মু অন্ধকারের মধ্যে একটা মোড়া পেতে বসেছিলেন, ওনার দৃষ্টি ছিল বাহিরের মেইন গেটের দিকে। সালমান ভাই খুব সাবধানে পা টিপে টিপে ওনার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আম্মু তুমি ঘুমাওনি, এত রাতে এখানে বসে কি করছ? ছেলের গলার স্বর শুনে ওনার আম্মু কিছুটা চমকে গেলেন, যেন অনেক দূর থেকে কেউ ওনাকে ডাক দিল। তারপর একটু সামনে নিয়ে বললেন, আরে বলিস না বাবা, কিছুতেই ঘুম আসছে না আমার, বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তি লাগছে, ঠান্ডাও লেগেছে, তাই ভাবলাম একটু বাইরে খোলা বাতাসে বসি। সালমান ভাই বললেন, চলো আমিও তোমার পাশে বসছি। আম্মু সাথে সাথে ব্যস্ত হয়ে বললেন, না না তোমার সকালে ক্লাস আছে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কিচ্ছু হয়নি, আমি চলে যাব। সালমান ভাই মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। চাঁদের অস্পষ্ট আলোয় আম্মুর চোখগুলো কেমন যেন দেখাচ্ছিল, ঘোলাটে এবং ভীত। উনি ছেলের সাথে সরাসরি আই কন্টাক্ট করছিলেন না, বারবার দৃষ্টি সরিয়ে নিচ্ছিলেন। সালমান ভাইয়ের মনে হল ওনার আম্মু ওনার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। পরদিন সকালে আম্মুকে দেখে একদম স্বাভাবিক মনে হল, যেন রাতে কিচ্ছু ঘটেনি। কিন্তু সেই দিন সন্ধ্যার দিকে উনি আবার অদ্ভুত একটা কথা বললেন। উনি জানালেন যে ইদানিং উনি নাকি আজব ধরনের স্বপ্ন দেখেন। সালমান ভাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি স্বপ্ন দেখছ আম্মু? ওনার আম্মু কোনো ভনিতা না করেই বললেন, আমি স্বপ্নে একটা অচেনা মহিলার মুখ দেখি জানো, সে শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। কখনো দেখি সে মেইন গেটের সামনে দাঁড়িয়ে, আবার কখনো দেখি সে আমার বেডরুমের জানালার ঠিক ওই পাশে দাঁড়িয়ে। সালমান ভাই বিষয়টাকে হালকা করার জন্য হেসে উড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে আম্মু, তুমি বেশি চিন্তা করছ, এগুলো হচ্ছে মনের ভুল, এগুলোকে বেশি একটা পাত্তা দিতে নাই, এগুলো ভাইব না তো। ওনার কথা শুনে আম্মু শুধু একবার ছেলের দিকে তাকালেন। সেই তাকানোর মধ্যে কেমন যেন একটা গভীর শঙ্কা ছিল যা সালমান ভাই তখন ধরতে পারেননি। সময় গড়িয়ে চলল আর আম্মু সেই স্বপ্নগুলো আরো ঘন ঘন হতে লাগলো। কখনো উনি মাঝরাতে ভয় চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তেন, আবার কখনো সারাদিন গুম হয়ে বসে থাকতেন। একদিন গভীর রাতে হঠাৎ আম্মুর গগনবিদারী চিৎকারে ওনাদের সবার ঘুম ভেঙে গেল। চিৎকারটা এতটাই ভয়াবহ ছিল যে মনে হল ওনার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সালমান ভাই দৌড়ে রুমের দিকে গেলেন, গিয়ে দেখেন আব্বু এবং বোনও সেখানে পৌঁছে গেছেন। আম্মু বিছানায় বসে থরথর করে কাঁপছিলেন, ওনার শরীর ঘামে একদম ভিজে গিয়েছিল। উনি বারবার বিড়বিড় করে বলছিলেন, ও এসেছিল, ও এসেছিল, ও ঠিক আমার সামনে দাঁড়িয়েছিল। আব্বু ওনার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে গিয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছিল, তুমি কাকে দেখেছিলে বলবে? আম্মুর চোখগুলো তখন ভাবলেশহীন, শূন্য দৃষ্টিতে তাকিয়ে উনি বললেন, আমি জানি না, কিন্তু সে এসেছিল, সে আমাকে দেখছিল, কে ছিল আমি জানি না। তারপর উনি হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেলেন। পরদিন সকালে আম্মুকে দেখে মনে হল যেন রাতে কিচ্ছু ঘটেনি। উনি স্বাভাবিকভাবেই নাস্তা বানালেন, সবাইকে হাসি মুখে খাবার পেড়ে দিলেন, কিন্তু ওনার সেই হাসিতে কোথাও যেন একটা কৃত্রিমতা বিরাজ করছিল। মনে হচ্ছিল উনি জোর করে নিজেকে স্বাভাবিক প্রমাণ করার চেষ্টা করছেন, যেন ভেতরে কোনো এক তোলপাড়কে উনি সযত্নে চেপে রাখছেন। সালমান ভাই একটা জিনিস খেয়াল করলেন, আম্মুর রুমের দরজাটা ইদানিং প্রায় বন্ধ থাকে। উনি প্রায় বলতেন, তোমরা আমার রুমে কেউ এসো না, আমি নিজেই সব গুছিয়ে নেব। একদিন সালমান ভাই কৌতূহল বশত ওনার দরজায় কান পাতলেন। ভেতরের দৃশ্য না দেখলেও যা শুনলেন তা কিছুটা অদ্ভুত। আম্মু একা একা কথা বলছিলেন, যেন রুমের মধ্যে কেউ উপস্থিত আছে। পরের কিছুদিন পরিস্থিতি আরো জটিল হতে লাগল। আম্মু কখনো খুব স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো একদম পাথর হয়ে যেতেন। খাওয়া দাওয়ার প্রতি ওনার প্রচন্ড অনীহা তৈরি হল। নিজের মনে বিড়বিড় করা আর রাত ভর জেগে থাকাটা ওনার নিত্যদিনের অভ্যাসে পরিণত হল। সালমান ভাই নিজেও ভয় রাতে ঘুমাতে পারতেন না, কখনো বই পড়ার ভান করে জেগে থাকতেন, কখনো বা কান খাড়া করে মায়ের রুমের দিকে মনোযোগ দিতেন। মাঝে মাঝে ওনার রুম থেকে ফিস ফিস করে কথা বলার সাউন্ড আসত, খুবই নিচু স্বরে, যেন কোনো গোপন পরামর্শ চলছে। সেই ফিসফিসানি মানুষের গলার মতো মনে হতো না, বরং মনে হতো অন্য কেউ কথা বলছে, কোনো প্রাণী কথা বলছে। সালমান ভাই সাহস করে দরজার কাছে যেতেন, কিন্তু ভেতর থেকে শুধু আম্মুর গলা শোনা যেত, না আমি যাব না, আমাকে ছেড়ে দাও। আমি হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দাও, আমি জোরে বলতে পারবো না, আমার ছেলেমেয়েরা শুনে ফেলবে। তারপর নেমে আসত কবরের মতো নিস্তব্ধতা। একদিন রাতে সালমান ভাই আর চুপ থাকতে পারলেন না, আব্বুকে সব খুলে বললেন। ওনার আব্বু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সালমান তোমার মা আসলে খুবই ক্লান্ত, এই সংসারের চাপ, আমাদের সবার খেয়াল রাখা, সব মিলিয়ে উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, ওনার একটু বিশ্রাম দরকার। সালমান ভাই বাবার মুখের উপরে কোনো তর্ক করলেন না, কিন্তু ওনার মনের ভিতরে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। এটা যে শুধু সাধারণ কোনো ক্লান্তি বা বিষণ্ণতা নয়, সেটা ওনার ভেতরে অনুভূতি বারবার ওনাকে সতর্ক করে দিচ্ছিল। এভাবেই আরো এক বছর কেটে গেল। তৃতীয় বছরের শুরুতে এই অদ্ভুত ঘটনাগুলো আরো বেড়ে গেল। আম্মু এবার সরাসরি অভিযোগ করতে শুরু করলেন যে উনি বাসায় নানান আওয়াজ শুনতে পান। মাঝে মাঝেই উনি সালমান ভাইকে জিজ্ঞেস করতেন, সালমান তুমি কি কাউকে দেখেছিলে বাবা? সালমান ভাই অবাক হয়ে বলতেন, না তো, কিন্তু কেন? উনি তখন খুব দৃঢ়ভাবে বলতেন, আমি স্পষ্ট শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডেকেছে, একদম কানের কাছে ফিসফিস করে বলে। সালমান ভাই নিজেও কয়েকবার খেয়াল করলেন বাসায় কেমন যেন একটা ভারী ভাব বিরাজ করছে। সেই চিরচেনা নীরবতা আর শান্তি মনে হতো না, বরং মনে হতো নীরবতার আড়ালে কেউ একজন ঘাপটি মেরে বসে আছে, যেন হাজার হাজার অদৃশ্য চোখ তাদেরকে দেখছে। তারপর এক রাতে ওনারা সবাই ড্রয়িং রুমে বসেছিলেন, হঠাৎ আম্মু আর্তনাদ করে উঠলেন, তবে এবারে চিৎকার ভয়ের থেকে ব্যথার বেশি ছিল। সালমান ভাই দৌড়ে গিয়ে বললেন, আম্মু কি হয়েছে? উনি খুব ধীর কণ্ঠে কাঁপতে কাঁপতে বললেন,
ও আবার এসেছিল।
সালমান ভাই জিজ্ঞেস করলেন,
কে এসেছিল, কে আসে আম্মু?
আম্মু মাথা নিচু করে মেজের দিকে তাকিয়ে বললেন,
আমি ওকে চিনি না, কিন্তু সে আমাকে চেনে, আমাকে খুব ভালো করে চেনে, জানিস?
সালমান ভাই আর ওনার আব্বু সারা রাত আম্মুর পাশে বসে রইলেন। আব্বু যথেষ্ট চিন্তিত ছিলেন, এবার মুখে কিছু না বললেও ডাক্তার মানুষ হয়ে উনি বুঝতে পারছিলেন যে এই সমস্যার সমাধান চিকিৎসা বিজ্ঞানের বইতে নেই, এটা ওনাদের যুক্তির বাইরের কোনো বিষয়। এর কিছুদিন পর থেকে বাসার পরিবেশ দ্রুত বদলাতে লাগল, ছোটখাটো সব জিনিসপত্র খুব অদ্ভুত আচরণ করতে লাগলো। কখনো রুমের লাইট নিজে থেকেই নিভে যেত, আবার কখনো মেইন গেটটা কোনো কারণ ছাড়াই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যেত, অথচ বাইরে কোনো বাতাস নেই। এক রাতে সালমান ভাই নিজের কানে শুনলেন ওনার রুমের দরজার বাহিরে বারান্দায় কেউ খুব ভারী পায়ে হাঁটছে, ধপ ধপ ধপ। শব্দটা খুব ধীরলয়ে হতে থাকলো, কিন্তু স্পষ্ট ছিল। উনি সাহস সঞ্চয় করে দরজা খুললেন, কিন্তু বারান্দা ছিল একেবারেই ফাঁকা, শুধু আম্মুর রুমের লাইটটা জ্বলছিল আর ভেতরে থেকে লক করা ছিল। উনি ভাবলেন হয়তো বা আম্মু জেগে আছেন। পরের দিন সকালে আম্মুকে জিজ্ঞেস করলে উনি অদ্ভুতভাবে এড়িয়ে গেলেন। একটা বিষয় বারবার সালমান ভাইয়ের নজরে পড়ছিল, আম্মু যখন প্রায় সবসময় নিজের সাথে কথা বলেন, তারপর ভাজ করতে করতে, রান্না করার সময়, এমনকি বাথরুমে থাকার সময়ও, সালমান ভাই যখন জিজ্ঞেস করতেন তখন তিনি চমকে উঠতেন, কই না তো, কার সাথে কথা বলবো, আমি তো সুরা পড়ছিলাম। ওনার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হতে শুরু করল, ফর্সা চেহারা একদম ফ্যাকাশে হলুদ হয়ে গেল, চোখের নিচের কালি গভীর দীর্ঘ দাঁত পড়ল এবং গলার স্বরটাও কেমন যেন ভারী এবং কর্কশ হয়ে গেল। একদিন আব্বু দেরি না করে ওনার একজন নামকরা সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করে বললেন, এটা তো মানে তীব্র মানসিক ডিপ্রেশন, ওনাকে কিছুদিন বিশ্রামে রাখুন আপনারা। আম্মু ডাক্তারের চেম্বারে চুপচাপ ছিলেন, কিন্তু ফেরার পথে গাড়িতে বসে উনি একটা কথা বারবার বলতে লাগলেন,
ডাক্তার কি বুঝবে, ও তো তাকে দেখতেই পায় না, ও তো অন্ধ।
আব্বু জিজ্ঞেস করলেন,
কাকে দেখতে পায় না, তুমি কি শুরু করেছো এসব, আমাকে বলো কি হয়েছে কি তোমার?
আম্মু কোনো উত্তর দিলেন না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইলেন, ওনার দৃষ্টি ছিল স্থির। সেই সপ্তাহের পর এক রাতের বেলা উপদ্রব অনেক বেড়ে গেল, দরজায় টোকা পড়ার শব্দ, রান্নাঘরের বাসনকোসন পড়ে যাওয়ার ঝনঝনানি, আর মাঝরাতে উঠোনে কারো হাঁটার শব্দ স্পষ্ট। সালমান ভাই অনেকবার টর্চ লাইট নিয়ে বাইরে গেলেন, কিন্তু প্রতিবারই শুধু বাতাস এবং গাছের পাতার সাউন্ড ছাড়া কিচ্ছু শুনতে পেলেন না। একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সালমান ভাই দেখলেন ওনার আম্মু রুমের জানালাটা সম্পূর্ণ খুলে রেখেছেন, বৃষ্টির ছাঁট ভেতরে আসছিল, মেঝে ভিজে যাচ্ছিল। সালমান ভাই গিয়ে জানালাটা বন্ধ করতে চাইলে ওনার আম্মু ওনাকে কঠিন গলায় নিষেধ করলেন, বন্ধ করো না সালমান, ওকে ভেতরে আসতে দিতে হবে। সালমান ভাই থমকে গেলেন, ভয়ে ওনার গলা শুকিয়ে গেল। উনি বললেন,
কাকে আম্মু, কাকে আসতে দিতে হবে?
উনি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, সে প্রতি রাতে আসে। সালমান ভাই ওনার কাঁধে হাত রাখলেন, উনি এমন ভাবে চমকে উঠলেন যেন কোনো গভীর ঘুম থেকে জাগলেন, তারপর বললেন,
কিছু না বাবা, ঘুম আসছে না, যাও তুমি শুয়ে পড়ো।
সালমান ভাই সেই রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেননি,
জানালার বাহিরে বৃষ্টির শব্দের সাথে মিলে এমন একটা শব্দ পাচ্ছিলেন যেন কোনো বিশাল জন্তু শ্বাস নিচ্ছে। পরদিন আম্মু ফজরের নামাজ পড়লেন, কিন্তু তারপর সারাদিনই জায়নামাজেই বসে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। সেই দিনের পর থেকে ওনাদের বাসার ভারী পরিবেশটা যেন আরো বেশি ভারী হয়ে গেল। আব্বু পরিবর্তনটা টের পেলেন ওনার। উনি একদিন বললেন, আই ডোন্ট নো, বাসায় ঢুকলেই বুকটা আমার ভারী লাগে, দমটা বন্ধ হয়ে আসে। সালমান ভাইয়ের মনে তখন একটাই চিন্তা, সবকিছু আম্মুর অসুস্থতার পর থেকেই শুরু হয়েছে। উনি কখনো কল্পনাও করেননি যে ওনার সাজানো গোছানো সংসারটা চোখের সামনে এভাবে তছনছ হয়ে যাচ্ছে। আম্মু এখন আর আগের মতো নেই, সকালবেলা উঠে কাজ করেন ঠিকই, কিন্তু ওনার চোখের দৃষ্টিতে কোনো প্রাণ নেই, যেন একটা জিন্দা লাশ বা রোবট কাজ করছে। মাঝে মাঝে উনি চা বানাতে গিয়ে গভীরভাবে থমকে দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা কোনো একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকেন। সালমান ভাই ডাকলে এমন ভাবে তাকান যেন অনেক দূর থেকে উনি কারো ডাক শুনেছেন। একদিন রাতে উনি ঘুমের ঘরে সোজা রান্নাঘরে চলে গেলেন। পরিবারের বাকি সবাই টের পেয়ে গিয়ে দেখেন চুলায় আগুন জ্বলছে, কিন্তু তার উপরে রাখা কড়াইটা একদম খালি। সালমান ভাই বললেন, আম্মু তুমি ঘুমাও না কেন? উনি পেছন ফিরে তাকালেন। সেই চাহনি সালমান ভাই কোনোদিনও ভুলতে পারবেন না। ওনার চোখ দুটো যেন কাচের মতো স্বচ্ছ এবং স্থির, চোখের মনি নড়ছে না। উনি ফিসফিস করে বললেন, কেউ আমাকে দেখেছে, আমি তাই এলাম। পরদিন আম্মুর প্রচন্ড জ্বর এলো। আব্বু কপালে চিন্তার ভাঁজ টেনে আনলেন। উনি সারা রাত জেগে আম্মুর পাশে বসে রইলেন। পরদিন সকালে আব্বু একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। উনি বললেন, আমি একজন ভালো আলেম হুজুরকে খবর দিচ্ছি, ডাক্তারি বিদ্যাতে এটা হবে না, পরিস্থিতি আমার ভালো লাগছে না। তৃতীয় দিন আসরের নামাজের পরে একজন বয়স্ক হুজুর ওনাদের বাসায় এলেন। ওনার মুখে দাড়ি একদম সাদা, চেহারায় একটা নুরানি আভা আর প্রশান্তি ছিল। ওনার সাথে একজন কম বয়সী ছাত্র বা সহকারী ছিল। আম্মু তখন নিজের রুমে ছিলেন চুপচাপ, কিন্তু ওনার ঠোঁটে একটা অদ্ভুত বাঁকা হাসি। হুজুর সাহেব বাসায় ঢোকার সাথে সাথেই চারদিকে একবার নজর পড়ালেন, তারপর গম্ভীর হয়ে বললেন, এই জায়গাটা বন্ধ হয়ে আছে, গত তিন দিন ধরে কোন একটা অশুভ শক্তি ঘাঁটি গেছে। সালমান ভাইয়ের বুকটা ধক করে উঠল। আব্বু হতাশভাবে মাথা নাড়লেন। হুজুর সাহেব ওনার ছাত্রকে নিয়ে দোয়া দৌড়ত পড়তে শুরু করলেন। পড়া শুরু করতেই রুমের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল, মনে হল যেন ফ্রিজের ভেতরে ঢুকে পড়েছেন সবাই। বাতাস একদম স্থির, বাইরের পাখির ডাক বন্ধ হয়ে গেল। আম্মু হঠাৎ মাথা তুললেন, ওনার চোখের মণিগুলো অস্বাভাবিক ভাবে প্রসারিত হয়ে গেল, যেন পুরো কালো চোখ হয়ে গিয়েছে। প্রথমে উনি চুপ করে রইলেন, তারপর হঠাৎ বিকট চিৎকার করে বললেন, বন্ধ কর, আমি যাব না, এটা আমার ঘর, এখান থেকে আমি কোথাও যাব না। সালমান ভাই ভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন। এটা ওনার আম্মুর গলা ছিল না, এটা ছিল কোনো প্রাচীন পুরুষের মতো মোটা গলা। হুজুর সাহেব আরো উচ্চস্বরে আয়াত পাঠ করতে শুরু করলেন। আম্মুর শরীরটা কেমন যেন বেঁকে গেল, উনি কাঁপতে শুরু করলেন। ওনার হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল, বাহুর রগগুলো ফুলে উঠল। সেই অচেনা কণ্ঠে আম্মু বলে উঠলেন, এই মহিলা নিজেই আমাকে দেখেছে, আমি ওকে ছাড়ব না। সালমান ভাই এগিয়ে যেতে চাইলেন, কিন্তু হুজুর সাহেব হাত ইশারা করে ওনাকে থামিয়ে দিলেন। বললেন, বাবা এখন কাছে যেও না, বিপদ হতে পারে। তিলাওয়াত আরো তীব্র হল। রুমের জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে শুরু করল। আম্মুর চুলগুলো মুখের উপরে এলোমেলো হয়ে এলিয়ে পড়ছে। এক মুহূর্তের জন্য উনি সোজা হয়ে বসলেন, তারপর সরাসরি সালমান ভাইয়ের দিকে তাকালেন। ওনার নাম ধরে ডাকলেন, সালমান। কিন্তু সেই ডাকের মধ্যে মায়ের কোনো মমতা বা মায়া ছিল না, ছিল এক অদ্ভুত প্রতিহিংসা, যেন কোনো পুরনো প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিচ্ছে। হুজুর সাহেব এবার জোর গলায় কিছু একটা পড়লেন এবং আম্মুর দিকে ভোঁ দিলেন। আম্মু একটা প্রচণ্ড ঝটকা খেলেন এবং বিছানায় ধপ করে পড়ে গেলেন। রুমে পিনড্রপ সাইলেন্স। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরল। উনি খুব দুর্বল অনুভব করছিলেন। হুজুর সাহেব পানি পড়া দিলেন এবং ওনার মুখে ছিটিয়ে দিলেন। তারপর নিচু স্বরে আব্বুকে বললেন, এখনো পুরোপুরি যায়নি, এই মহিলার পেছনের অতীত এবং কোনো গভীর সম্পর্ক বা ঘটনা আছে, আরো তিন দিনই আমল করতে হবে, খুব সাবধানে থাকবেন আপনারা। সেদিন অনেক রাত পর্যন্ত সালমান ভাই জেগেছিলেন। আম্মু ঘুমাচ্ছিলেন, কিন্তু ওনার ঠোঁটগুলো খুব দ্রুত নড়ছিল, যেন স্বপ্নের মধ্যে উনি কারোর সাথে তর্ক করছেন বা কথা বলছেন। খুব ধীরে, অস্পষ্ট স্বরে। প্রথমবারের মতো সালমান ভাইয়ের মনে হল এই বাড়িতে ওনারা একা নন, ওনাদের সাথে অন্য কেউ বসবাস করছে, যে ওনাদের প্রতিটা মুহূর্তে নজরদারিতে রাখছে। পরদিন সকালে আম্মুর চেহারা দেখে সবাই আঁতকে উঠল। মনে হল ওনার শরীরের সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। উনি সারাদিন খুব কম কথা বললেন, মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে দিতেন একাই এবং হাসতেন। সেই হাসি দেখলে গা যেন শিউরে উঠত। আব্বু নির্দেশ দিলেন বাড়ির সব দরজা তালা বন্ধ রাখতে, এমনকি টিভি বা ফ্যানও চলবে না, শুধু বাতাস চলাচলের জন্য একটা জানালা খোলা রাখা হল। সন্ধ্যার পর সেই হুজুর সাহেব আবার এলেন, ওনার পরনে সেই একই ড্রেস। আজ ওনার কপালে চিন্তার ভাঁজটা স্পষ্ট। সালমান ভাই দরজা খুলতেই নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা রাতটা কেমন কাটল? সালমান ভাই মিথ্যা বললেন, জি ভালো, আম্মু আগের থেকে ভালো আছেন মেবি। ওনার চোখ যেন সালমান ভাইয়ের মনের ভিতরে কথাটা পড়ে ফেললেন। উনি বললেন, না বাবা ঠিক নেই, আচ্ছা চলো। আম্মু তখন বিছানায় বসেছিলেন, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে কালো গর্ত। হুজুর সাহেব ওনার সামনে বসে আবার তেলাওয়াত স্টার্ট করলেন। প্রথম আয়াতটা পড়ার সাথে সাথে আম্মুর হাতগুলো কাঁপতে শুরু করল, উনি চোখ বন্ধ করে ফেললেন। তারপর ওনার গলা দিয়ে সেই ভয়ঙ্কর আওয়াজ বের হল, আমি বলেছিলাম না, তোমরা কেন বারবার আসছো? হুজুর সাহেব এবার আরো জোরে পড়তে শুরু করলেন। ওনার ছাত্রটি পানির বোতলে ফুঁ দিতে লাগলো। সালমান ভাই দেখলেন আম্মুর চারপাশের বাতাস যেন কেমন ঘূর্ণি হয়ে যাচ্ছে, অর্থাৎ পাক পাকিয়ে যাচ্ছে। আম্মুর মুখ দিয়ে কথা বের হল, এটা ওর প্রাপ্য ছিল না। হুজুর সাহেব জিজ্ঞেস করলেন, কি প্রাপ্য ছিল না? সেই জিনিসটা উত্তর দিল, ওকে বাঁচানোটা ঠিক হয়নি, ও আমার ওয়াদা ভেঙেছে। আম্মুর হাতের মুঠো শক্ত হয়ে গেল, ওনার খুবজিগুলো নীল হয়ে যাচ্ছিল। হুজুর সাহেব ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, তুই যেই হোস না কেন, তুই আল্লাহর সৃষ্টি, এই শরীর থেকে বেরিয়ে যা, নইলে কোরআনের আয়াত দিয়ে তোকে জ্বালিয়ে দেব। আম্মু এমন এক মরণ চিৎকার দিলেন যেন সত্যি সত্যি ওনার গায়ে কেউ জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। তারপর হঠাৎ উনি একদম শান্ত হয়ে গেলেন। রুমের বাতাসটা ভারী হয়েছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হুজুর সাহেব ওনার ছাত্রকে ইশারা করলেন, ছাত্রটি একটা তেলের বোতল খুলে পড়া তেল আম্মুর কপালে মালিশ করে দিলেন। আম্মু চোখ খুললেন, ওনার শ্বাস দ্রুত পড়ছিল। হুজুর বললেন, আজকের মতো শান্ত হয়েছে, তবে খুব শক্তিশালী, কাল হবে শেষ লড়াই, কালকেই ফয়সলা হবে, আল্লাহ আল্লাহ করতে থাকেন আপনারা। তৃতীয় রাত। সেই রাতটা ছিল ওনাদের জীবনের সব থেকে দীর্ঘ রাত। হুজুর সাহেব ঘরে ঢুকেই বললেন, আজকের রাতটা কিন্তু খুবই কঠিন হবে, যা কিছু লুকানো আছে সব প্রকাশ পাবে। আম্মু বিছানায় সোজা হয়ে শুয়েছিলেন, ওনার মুখে কোনো ভাবান্তর ছিল না, যেন উনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন। হুজুর সাহেব দ্রুত পড়া শুরু করলেন, সাথে সাথেই রুমের ভোল্টেজ আপ ডাউন করতে শুরু করল, বাল্বটা ফ্লিকারিং করতে লাগল। আম্মুর শরীরটা বিছানা থেকে কিছুটা ওপরের দিকে উঠে আবার ধপ করে পড়ে গেল। উনি মাথা তুলে সেই বিকট চিৎকার করে বললেন, ও আমার কাছে ওয়াদা করেছিল, এখন তোমরা কিচ্ছু করতে পারবে না। হুজুর সাহেব কোনো কথায় কান না দিয়ে সর্বোচ্চ শক্তিতে তেলাওয়াত করতে লাগলেন। আম্মুর মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। ছাত্রটি ওনাকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু আম্মুর গায়ে তখন অসুরের মতো শক্তি। উনি এক ছটকায় ছাত্রটিকে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। ওনার চোখ দুটো টকটকে লাল, চুলগুলো হাওয়ায় উড়ছে। উনি চিৎকার করে বললেন, আমি যাব না, আমি কোনো অবস্থাতেই যাব না। ওনার সেই হুঙ্কারে সম্পূর্ণ বাড়ি যেন কেঁপে উঠল, দরজা জানালাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। হুজুর সাহেব এবার দাঁড়িয়ে গেলেন এবং প্রচন্ড জোর গলায় বললেন, আল্লাহের হুকুমে তুই বেরিয়ে যা, যে বা যারা তোকে এই জাদুকরির মাধ্যমে বেঁধেছে তারা দুর্বল, সত্যের জয় হবেই, তুই নরকেই যাবি। এরপর উনি হাত তুলে বিশেষ লম্বা একটা আয়াত পাঠ করলেন, হয়তো বা সূরা জিন, এবং বাতাসের দিকে একটা ঝটকা দিলেন, যেন কোনো অদৃশ্য তলোয়ার চালাচ্ছিলেন। সাথে সাথে আম্মু একটা ঝাঁকুনি খেয়ে যেন ওনার হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এমন ভাবে পড়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল, রুমের সেই ভারী ভাবটা কেটে গেল, শুধু আম্মু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ নিচ্ছিলেন সেটা শোনা যাচ্ছিল। হুজুর সাহেব চোখে মুখে পানি ছিটিয়ে আম্মুর জ্ঞান ফেরালেন। তারপর লম্বা একটা শ্বাস নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ উনি এখন নিরাপদ, কিন্তু চিকিৎসা আরো কিছুদিন চলবে। আব্বু ভয় ভয়ে জিজ্ঞেস করলেন, আসলে সমস্যাটা কি ছিল হুজুর? হুজুর সাহেব কিছুক্ষণ চুপ থেকে মাঠের দিকে তাকিয়ে বললেন, ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করা হয়েছিল, একটা শক্তিশালী জাদু। আব্বুর হাত কাঁপছিল। সালমান ভাই সাহস করে জিজ্ঞেস করলেন, কে করেছিল এসব হুজুর? হুজুর সাহেব বললেন, এখন তো নাম বলা যাবে না, যে করেছে সে খুব কাছের মানুষ এবং সে নিজেকে লুকিয়ে রেখেছে, তাড়াহুড়ো করলে ক্ষতি হবে আর আমি তোমাদেরকে নাম বলতে পারবো না, তোমরা যদি আন্দাজ করতে পারো সেটা জানতে পারবে, তবে এতটুকু বলতে পারি উনি তোমাদের রক্তের সম্পর্কের কেউ। এই বলে উনি উঠে দাঁড়ালেন। ওনারা চলে যাবার সময়ও রুমের পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছিল। আম্মু ঘুমাচ্ছিলেন, কিন্তু ওনার মুখেও কেমন একটা বিজয়ের হাসি লেগেছিল, যেন ভেতরে উনি যুদ্ধ জিতে গেছেন। দুদিন পর হুজুর সাহেব আবার এলেন, ওনার হাতে একটা বড় পানির বোতল ছিল। উনি রুয়ে বসে কিছুক্ষণ পরে পানিতে ফুঁ দিলেন, তারপর আম্মুকে ডাকলেন। আম্মু শান্তভাবে এসে বসলেন। হুজুর সাহেব বললেন, মা সব শেষ হয়েছে, শয়তান আবার ফিরে আসতে চাইবে, কিন্তু তার কোমরটা ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ আর কোনো ক্ষতি করতে পারবে না। উনি বোতলটা আব্বুর হাতে দিয়ে বললেন, এই পানিটা ওনাকে প্রতিদিন নিয়ম করে খাওয়াবেন, সকালে এবং মাগরিবের পরে, এতে শিফা আছে। যাওয়ার সময় উনি দরজার কাছে দাঁড়িয়ে নিচু স্বরে বললেন, এই কাজ কে করেছে সেটা জানার চেষ্টা করবেন না, মাঝে মধ্যে সত্য না জানার মধ্যেও অনেক বেশি রহমত থাকে, আর কিছু জিনিস জানলে হয়তো বা যন্ত্রণা হয়। আব্বু শুধু মাথা নাড়লেন। এরপর থেকে ওনাদের জীবন আবার স্বাভাবিকতা ফিরে পেল। বোন স্কুলে যাওয়া স্টার্ট করলো, বিকেলে আবার চা নাস্তা খাওয়া শুরু হলো, কিন্তু এই একটা বিষয় রয়ে গেল। সালমান ভাই বলেছিলেন, আমি যখন রাতের বেলা জাগি মাঝে মাঝে আমার মনে হয় উঠোন থেকে কারো পায়ের শব্দ ভেসে আসে, আমি জানলার কাছে গিয়ে দেখি কিন্তু কিছু দেখতে পাই না, হয়তো ওটা আমার মনের ভুল, হয়তো পুরাতন সেই বিভীষিকার রেশ, অথবা হয়তো সত্যি কিছু একটাই বাড়িতে ছিল বা আছে যা কোন একটা কোনায় আটকে পড়েছে, আমি নিজেও চাই না আর কিছু জানতে, যা গেছে তা চলে যাক। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার এই হলো, যা সালমান ভাই নোটিস করেছিলেন, যেদিন থেকে ওনার আম্মু শরীর খারাপ হতে স্টার্ট করলো তারপর থেকে ওনার চাচা চাচিরা কখনোই ওনাদের মিরপুরের বাসাতে পা রাখেননি, কোন এক অজানা কারণে ওনারা যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিলেন। মাঝে মাঝে সালমান ভাই ভাবেন কিছু ক্ষত হয়তোবা ওপর থেকে শুকিয়ে যায়, কিন্তু ভেতর থেকে দাগটা দগদগে রয়ে যায়। আজ এত বছর পরেও যখন ঢাকার গভীর রাতে দূর থেকে কোনো নারীকণ্ঠের আওয়াজ বা বাতাসের শো শো শব্দ ভেসে আসে, উনি তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেন যে কিছু প্রতিজ্ঞা বা ওয়াদা হয়তোবা মৃত্যুর পরও শেষ হয় না। এই বলেই সালমান ভাই ওনার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম। ঠান্ডাজনিত কারণে আমার কথা বলা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ঘটনাটা ভালো লাগলে সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাসেল ভাইকে ধন্যবাদ ঘটনাটি প্রচার করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসব নতুন কোন সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বৃহস্পতিবারের আমাদের আজকের এপিসোডটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আপনি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে, কাছের মানুষের সাথে, বন্ধুদের সাথে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সুন্দর হোক সবার জন্য, সেই প্রার্থনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।